আমি আবার ঘর থেকে বের হলাম। উঠোনে আসতেই আবার সেই শব্দটা থেমে গেল, কিন্তু এবার আমি নিশ্চিত ছিলাম যে শব্দটা আমার মনের ভুল নয়। আর এবার উঠোনে দাঁড়িয়ে আমি একটা জিনিস পরিষ্কার বুঝতে পারলাম, শব্দটা উঠোন থেকে বা পাশের বাড়ি থেকে আসছে না, শব্দটা আসছে বাড়ির পেছন দিক থেকে, সেই পেছনের গলিটা থেকে। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। অন্ধকারের মধ্যেই হাতরে হাতরে আমি পেছনের কোণায় পৌঁছালাম, যেখানে আমাদের পানির মোটরটা বসানো আছে। ওই জায়গার থেকে পেছনের গলিটা দেখা যায়। আমি সেখানে গিয়ে দাঁড়ালাম, চারপাশটা ভালো করে দেখার চেষ্টা করলাম, কিন্তু কোথাও কিছু নেই। একে গভীর শূন্যতা আর অন্ধকার ছাড়া কিছুই চোখে পড়ল না।
শুনতে পাচ্ছেন শব্দটা? আমার আয়নার ভিতরে রোজ এভাবেই আসে।
নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আমার নাম ফয়সাল। আমার জন্ম ও বেড়ে ওঠা বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভাগীয় শহর রংপুরে। যে ঘটনাটি আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি সেটি 2013 সালের। ক্যালেন্ডারের পাতায় দিন তারিখ হয়তো অনেকের কাছেই সাধারণ মনে হতে পারে, কিন্তু আমার জীবনের ইতিহাসে এই সময়টা এক দগদগে ক্ষত হয়ে আছে। সে সময় আমি এই ঘটনাগুলো এমনভাবে বলতাম যেন এগুলো অন্য কারো জীবনের গল্প, যেন গল্পের বই থেকে পড়ে শোনাচ্ছি। কিন্তু আজ যখন সেই দিনগুলোর কথা মনে পড়ে, তখন বুঝতে পারি কিছু কিছু ঘটনা মানুষের জীবনের মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দেয়, কিন্তু অভিজ্ঞতা মানুষকে ভেতর থেকে দুমড়ে মুচড়ে বদলে ফেলে, খুব ধীরে ধীরে, খুব নিঃশব্দে। আজ আমি সেই ফয়সালার নেই যে একসময় ভূত প্রেত বা অলৌকিক বিষয় নিয়ে হাসাহাসি করত। আজ আমি জানি অন্ধকারের ওপারে এমন কিছু আছে যা আমাদের সাধারণ বুদ্ধিতে ব্যাখ্যা করা সম্ভব নয়। আমরা দুই ভাই ছিলাম। আমার বড় ভাই আমার চেয়ে বয়সে প্রায় 6 বছরের বড়। ভাইয়ার তখন বিয়ে হয়ে গেছে, সংসারে নতুন মানুষ। ভাইয়ের দুটি ফুটফুটে মেয়ে ছিল। বড় মেয়েটা তখন স্কুলে যাওয়া শুরু করেছে, আর ছোটটা একেবারে কোলের শিশু, সারাক্ষণ মায়ের কোলেই থাকত। আমাদের পরিবারটা ছিল বেশ সাজানো গোছানো। আব্বু আর আম্মু আমাদের সাথেই থাকতেন। আব্বু সরকারি চাকরি থেকে অবসর নিয়েছেন বেশ কয়েক বছর হল। সারা জীবন কড়া নিয়মের মধ্যে অফিস করার পর এখন তার অখণ্ড অবসর। দিনের বেশিরভাগ সময় তিনি আমাদের বাড়ির উঠোনে বা বারান্দায় মাদুরে বসে থাকতেন, চোখে চশমাটা নিচু করে খবরের কাগজের প্রতিটি অক্ষর খুঁটিয়ে পড়া ছিল তার নেশা। আর যখন কাগজ পড়া শেষ হত, তখন তিনি চুপচাপ অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতেন সামনের রাস্তার দিকে, হয়তো ফেলে আসা জীবনের হিসাব নিকাশ করতেন অথবা শুধুই সময় কাটাতেন। অন্যদিকে আম্মুর শরীরটা খুব একটা ভালো যেত না। বছরের পর বছর ধরে তিনি নানা অসুখে ভুগছিলেন, কখনো ব্লাড প্রেশার, কখনো সুগারের সমস্যা, আবার কখনো শ্বাসকষ্টের টানে রাতে ঘুমোতে না পারা। আম্মুর এই অসুস্থতার কারণে সংসারে রান্নাবান্না থেকে শুরু করে ঘরকন্নার প্রায় সব কাজ ভাবিকেই সামলাতে হতো। ভাবি খুব দক্ষ হাতে সব দিক সামলে নিতেন। আমি তখন সদ্য আমার পড়াশোনা শেষ করেছি, ছাত্রজীবন শেষ করে বেকারত্বের এক অদ্ভুত সময় পার করছি, অন্যে হয়ে চাকরি খুঁজছি, এখানে সিভি দিচ্ছি, ওখানে ইন্টারভিউ দিচ্ছি, কিন্তু ব্যাটে বলে মিলছে না। সত্যি বলতে দিনের বেশিরভাগ সময় আমি বাড়িতেই থাকতাম, শুয়ে বসে বা বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সময় কাটত আমার। আমাদের বাড়িটা ছিল শহরের এক সাধারণ মহল্লায়। এলাকাটা খুব যে ধনী বা অভিজাত ছিল তা নয়, আবার খুব গরিব এলাকাও নয়, মধ্যবিত্ত মানুষের বসবাস। বাড়ির সামনে একটা ছোট রাস্তা ছিল, সেখান দিয়ে সারাদিন রিক্সা, মোটর বাইক আর মানুষের যাতায়াতে লেগেই থাকত। ফেরিওয়ালারা তাদের ভ্যানে সবজি, মাছ বা প্লাস্টিকের খেলনা নিয়ে হাঁক ডাক করত। দুদলে এসে সাইকেলের বেল বাজাত। সব মিলিয়ে এলাকাটা ছিল বেশ প্রাণচঞ্চল, কিন্তু আমাদের বাড়ির ঠিক পেছনের দিকটায় একটা অদ্ভুত পরিবেশ ছিল। সেখানে ছিল একটা সরু গলি, এতটাই সরু যে 5 ফুটের বেশি চওড়া হবে না। সেই গলিটা চলে গেছে আমাদের আর পাশের বাড়ির সীমানা প্রাচীরের মাঝখান দিয়ে। ওই গলি দিয়ে সাধারণত কেউ যাতায়াত করত না। দিনের বেলাতেও সেখানে একটা গা ছমছমে ভাব থাকত। মাঝে মাঝে হয়তো পাড়ার কোনো বাচ্চা ক্রিকেট খেলতে গিয়ে বল হারিয়ে ফেললে সেখানে উঁকি দিত, অথবা কোনো ভবঘুরে বেড়ালকে প্রাচীর টপকে ওই গলি দিয়ে পালিয়ে যেতে দেখা যেত। এছাড়া ওই গলিতে মানুষের কোনো অস্তিত্ব ছিল না বললেই চলে। আমাদের বাড়িটা ছিল মূলত 2 অংশে বিভক্ত। সামনের অংশে ছিল ড্রয়িং রুম, আব্বুর শোবার ঘর আর ভাই ভাবির ঘর, আর পেছনের অংশে ছিল আমার থাকার ঘর, একটা স্টোর রুম আর পানির পাম্প বা মোটর বসানো। আমার ঘরটা ছিল একেবারে বাড়ির শেষ মাথায়, অর্থাৎ সরু গলির ঠিক দেয়াল ঘেঁষে। আবার ঘরের জানালা খুললেই চোখে পড়ত সেই পুরনো ইটের দেয়াল, আর দেয়ালের ওপর দিয়ে দেখা যেত এক ফালি আকাশ। দৃশ্যটা খুব মনোরম ছিল না, কিন্তু আমার ওই নির্জনতাই ভালো লাগত। আমাদের বাড়িতে একটা বিষয় নিয়ে আব্বু মাঝে মাঝে কথা বলতেন। তিনি বলতেন যে একদিন নাকি পাশের বাড়ির এক আঙ্কেল তাকে জানিয়েছিলেন যে তিনি গভীর রাতে আমাদের পেছনের ওই সরু গলিতে কাউকে হেঁটে যেতে দেখেছেন। আঙ্কেল বলেছিলেন ওই ছায়াটার উচ্চতা ছিল অস্বাভাবিক রকমের লম্বা, এবং তার হাঁটার ভঙ্গি ছিল খুব অদ্ভুত, যেন মানুষের মতো নয়। আব্বু তখন এই গল্পটা করতেন, এবং যখন করতেন তখন নিজেই হাসতেন। তিনি ভাবতেন এটা হয়তো বয়স্ক মানুষের চোখের ভুল বা মনের ভ্রম। আমি আব্বুর সাথে তাল মিলিয়ে হাসতাম। আমি এগুলোকে নিছকই মহল্লার গুজব বা কুসংস্কার বলে উড়িয়ে দিতাম। সত্যি বলতে আমি তখন পর্যন্ত জিন, ভূত, প্রেতাত্মা বা ছায়ার অস্তিত্বে বিশ্বাসই করতাম না। আমার কাছে মনে হতো এগুলো শুধুই দুর্বল চিত্তের মানুষের কল্পনা অথবা গল্পের বইয়ের উপাদান। একবার আমার এক পরিচিত বন্ধু খুব সিরিয়াস মুখে বলেছিল যে সে তার নিজের ঘরে অদ্ভুত কিছু দেখেছে। আমি তার মুখের ওপর হেসে দিয়েছিলাম। আমি তাকে বুঝিয়েছিলাম, শোনো, অন্ধকার আর ক্লান্ত মস্তিষ্ক মিলে মানুষকে অনেক কিছু দেখায় যা আসলে নেই, ও সব চোখের ভুল। আজ যখন সেই কথাগুলো মনে পড়ে তখন নিজের ওপরেই করুণা হয়। মানুষ কতটা বোকা হলে অদেখা জগৎকে এত সহজে অস্বীকার করতে পারে। সেটা ছিল নভেম্বর মাস। রংপুরে নভেম্বরের দিকে শীতটা একটু ভালোই বোঝা যায়। অন্য এলাকার চেয়ে উত্তরবঙ্গে শীত আগে আসে এবং জেঁকে বসে। তবে সেই বছর শীতের ধরনটা ছিল একটু অন্যরকম। দিনের বেলা যখন কড়া রোদ উঠত তখন বেশ আরাম লাগত, কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলেই বাতাসটা কেমন যেন ভারী হয়ে উঠত। সন্ধ্যার বাতাসে একটা অদ্ভুত শিরশিরানি অনুভূতি ছিল যা হাড়ের ভেতর পর্যন্ত কাঁপিয়ে দিত। গাছের শুকনো পাতাগুলো যখন ঝরে পড়ত বা বাতাসে নড়ত তখন মনে হতো কেউ যেন ফিস ফিস করে কথা বলছে। রাতগুলো ছিল অস্বাভাবিক রকমের নিস্তব্ধ। অন্য সময়ের চেয়ে সেই নভেম্বরের রাতগুলোতে পৃথিবী যেন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ত। যেদিন এই ঘটনাটা ঘটেছিল সেই দিনটা ছিল একেবারে সাদামাটা একটা দিন। সারাদিনের কাজ শেষে রাতের খাবার খাওয়ার পর ড্রয়িং রুমে বসে কিছুক্ষণ টিভি দেখলাম, তারপর যে যার মতো ঘুমানোর জন্য নিজেদের ঘরে চলে গেলাম। রাত তখন খুব বেশি হয়নি, হয়তো 11টা বা 11:30। চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। আমিও আমার ঘরে এসে শুয়ে পড়লাম এবং কিছুক্ষণের মধ্যেই গভীর ঘুমে তলিয়ে গেলাম। রাত ঠিক কটা বাজে বলতে পারব না, তবে আনুমানিক 1টা বা 1:30 হবে। হঠাৎ একটা ঠক ঠক শব্দে আমার ঘুম ভেঙে গেল। প্রথম কয়েক মুহূর্ত আমি বুঝতেই পারছিলাম না যে আমি স্বপ্ন দেখছি নাকি বাস্তবে শুনছি। শব্দটা ছিল খুব অদ্ভুত, যেন কেউ দেয়ালের গায়ে হাতুড়ি দিয়ে বা শক্ত কিছু দিয়ে পেরেক ঠুকছে। ঠক ঠক ঠক, একটা নির্দিষ্ট ছন্দে নির্দিষ্ট বিরতিতে শব্দটা হচ্ছে। আমি বিছানার এপাশ ওপাশ করলাম, চোখ বন্ধ করে রাখার চেষ্টা করলাম। ভাবলাম হয়তো পাশের বাড়িতে কোনো মেরামতের কাজ চলছে, কিন্তু পর মুহূর্তেই আমার মস্তিষ্ক আমাকে মনে করিয়ে দিল রাত 1:30টার সময় কোন মিস্ত্রি কাজ করবে, আর শব্দটা তো দূর থেকে আসছে না, মনে হচ্ছে একদম কাছেই কোথাও হচ্ছে। শব্দটা থামছে না, একটানা হয়েই যাচ্ছে। আমার ঘরে তখন খুটখুটে অন্ধকার, শুধু জানালার ফাঁক দিয়ে বাইরের ল্যাম্প পোস্ট বা চাঁদের সামান্য আলো এসে মেঝেতে পড়েছে। আমি বিছানায় উঠে বসলাম, বুকের ভেতরটা কেমন যেন অস্বস্তি হতে লাগল, তবে তখনও ভয়ের কিছু আমি অনুভব করিনি। নিজেকে বুঝালাম, দূর, হয়তো মনের ভুল অথবা পানি পড়ার শব্দ। আমি বিছানা থেকে নামলাম, পায়ে স্যান্ডেল গলিয়ে ঘর থেকে বের হলাম। খুব সাবধানে পা ফেললাম, যাতে আমার শব্দে বাড়ির অন্য কারো ঘুম ভেঙে না যায়। আস্তে করে আমার ঘরের দরজাটা খুলে উঠোনে বা বারান্দায় এসে দাঁড়ালাম। উঠোনটা অন্ধকারে ডুবে আছে, আমি বের হওয়ার সাথে সাথেই সেই শব্দটা থেমে গেল। আমি সেখানে দাঁড়িয়ে রইলাম, এক সেকেন্ড, দুই সেকেন্ড, হয়তো পুরো এক মিনিট। চারপাশ একদম চুপচাপ, এতটাই নীরব যে আমি আমার নিজের নিঃশ্বাসের শব্দ শুনতে পারছিলাম। মনে হলো হয়তো সত্যি আমার মনের ভুল ছিল, ঘুমের ঘোরে হয়তো কিছু একটা শুনেছি। আমি কাঁধ ঝাঁকিয়ে নিজের ঘরের দিকে পা বাড়ালাম। যেই আমি ঘুরতে যাব, ঠিক তখনই আমার বুকের ভেতরটা ধক করে উঠল। কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই একটা অজানা আশঙ্কা আমাকে ঘিরে ধরল। মনে হলো কিছু একটা ঠিক নেই, কিন্তু কি ঠিক নেই তা বুঝতে পারলাম না। আমি আবার আমার ঘরে ঢুকলাম, দরজাটা ভিজিয়ে দিয়ে বিছানায় যেই শুতে যাব, ঠিক তখনই আবার সেই শব্দ, ঠক ঠক। এবার শব্দটা আগের চেয়েও স্পষ্ট, এবার আর সেটা পেরেক ঠোকার মতো মনে হল না। আজ এতদিন পরেও আমি সেই শব্দটাকে ঠিকভাবে ব্যাখ্যা করতে পারব না। সেটা এমন একটা শব্দ ছিল যা কোনো নির্দিষ্ট দেয়াল বা মাটি থেকে আসছিল না। মনে হচ্ছিল শব্দটা বাতাসের সাথে মিশে আছে, যেন ঘরের প্রতিটি কণা থেকে একসাথে বেজে উঠছে। আমার ঘুম তখন পুরোপুরি উবে গেছে, বুকের ধড়ফড়ানিটা বেড়ে গেল। আমি আবার উঠে দাঁড়ালাম, এবার আমার বিরক্তি নয়, হালকা ভয় লাগল। আমি আবার ঘর থেকে বের হলাম, উঠোনে আসতেই আবার সেই শব্দটা থেমে গেল। কিন্তু এবার আমি নিশ্চিত ছিলাম যে শব্দটা আমার মনের ভুল নয়। আর এবার উঠোনে দাঁড়িয়ে আমি একটা জিনিস পরিষ্কার বুঝতে পারলাম, শব্দটা উঠোন থেকে বা পাশের বাড়ি থেকে আসছে না, শব্দটা আসছে বাড়ির পেছন দিক থেকে, সেই পেছনের গলিটা থেকে। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। অন্ধকারের মধ্যেই হাতড়ে হাতড়ে আমি পেছনের কোণায় পৌঁছালাম, যেখানে আমাদের পানির মোটরটা বসানো আছে। ওই জায়গার থেকে পেছনের গলিটা দেখা যায়। আমি সেখানে গিয়ে দাঁড়ালাম, চারপাশটা ভালো করে দেখার চেষ্টা করলাম, কিন্তু কোথাও কিছু নেই। একে গভীর শূন্যতা আর অন্ধকার ছাড়া কিছুই চোখে পড়ল না। সেই নিস্তব্ধতা এতটাই ভারী ছিল যে আমার কানের ভেতর ভোঁ ভোঁ শব্দ হতে লাগল। তখন আমার মাথায় একটা ঝোঁক চাপল। আমি ভাবলাম দেয়াল টপকে বা পেছনের গেট দিয়ে একটু গলির ভেতরটা দেখে আসি, হয়তো অন্য পাশ দিয়ে কেউ শব্দ করছে। আমি সাহস সঞ্চয় করে এগিয়ে গেলাম এবং সেই সরু গলির ঠিক মাঝখানে গিয়ে দাঁড়ালাম। আর ঠিক তখনই সেই দৃশ্য আমার চোখের সামনে ভেসে উঠল, যা আজও আমার দুঃস্বপ্নে ফিরে আসে, আমাকে তাড়িয়ে বেড়ায়। আমার ঠিক কয়েক হাত সামনে অন্ধকারের মধ্যে একজন নারী দাঁড়িয়ে। আমি আজও নিশ্চিত করে বলতে পারবো না আমি তাকে কতক্ষণ দেখেছি, সেটা কি এক সেকেন্ডের ভগ্নাংশ ছিল নাকি অনন্তকাল ধরে আমি তাকিয়েছিলাম। কারণ সেই মুহূর্তটিতে সময়ের কোনো অস্তিত্ব ছিল না। তাকে দেখার সাথে সাথে আমার পায়ের নিচ থেকে মাটি যেন সরে গেল। সে নড়াচড়া করছিল না, কোনো শব্দ করছিল না, সে সেখানে আগে থেকেই ছিল। আমি ভুল করে তার রাজত্বে পা দিয়ে ফেলেছি। গলিটা ছিল খুব সরু, দুই পাশে উঁচু দেয়াল, ওপরে আকাশ দেখা যাচ্ছিল না, দেয়ালের সেঁত সেঁতে ভাব আর দীর্ঘদিনের জমে থাকা শ্যাওলার একটা পচা গন্ধ নাকে আসছিল। সেই কুমোট অন্ধকারের মধ্যে সে দাঁড়িয়েছিল। তার উচ্চতা ছিল একেবারেই অস্বাভাবিক, এতটাই লম্বা যে মনে হচ্ছিল তার মাথাটা দেয়ালের উচ্চতা ছাড়িয়ে গেছে। আমি যখন তার মুখের দিকে তাকালাম, আমার সারা শরীর অবশ হয়ে গেল। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, তার কোনো মুখ, নাক, ঠোঁট এসব ছিল না, কিন্তু সেই মুখমণ্ডলের মাঝে দুটো চোখ ছিল, একদম সোজাসুজি সে আমার দিকে তাকিয়ে। আমার মনে হল চোখগুলো শুধু তাকিয়ে নেই, কিছু একটা ভাবছে, আমাকে মাপছে, আমাকে পড়ে ফেলছে। তার হাতগুলোর দিকে যখন আমার নজর পড়ল, আমি কসম করে বলছি আমার জ্ঞান হারানোর উপক্রম হল। তার হাতগুলো ছিল পোড়া, ভয়ে আমার পুরো শরীর পাথর হয়ে গেল। আমি চাইছিলাম চিৎকার করতে, দৌড়ে পালাতে, কিন্তু আমার শরীর আমার কথা শুনছিল না। হৃৎপিণ্ডটা এত জোরে ধরফর করছিল, মনে হচ্ছিল পাঁজর ভেঙে বেরিয়ে আসবে। এটা কি হ্যালুসিনেশন? আমি আমার মস্তিষ্ককে বোঝানোর চেষ্টা করলাম, অন্ধকারে ছায়া দেখছিস, কিন্তু আমি যতক্ষণে সব ভাবছিলাম সে এক চুলো নড়ল না। সে কেবল তাকিয়ে রইল। সেই মুহূর্তে পৃথিবীর সব শব্দ যেন মুছে গিয়েছিল। আমি শুধু আমার চোখের পাতা পড়ার শব্দ পাচ্ছিলাম। হঠাৎ বহু দূরে কোথাও একটা কুকুর ডেকে উঠল। বাঁচার আদিম তাগিদ অনুভব করলাম। ভয় যখন চরমে পৌঁছায়, তখন মানুষের শরীর হয়তো শেষবারের মতো বাঁচার চেষ্টা করে। আমি সিদ্ধান্ত নিলাম, আমি পেছন ফিরব এবং দৌড় দেব। আমি এক ঝটকায় শরীরটা ঘোরালাম, আর ঘোরার সাথে সাথেই আমার কলিজাটা যেন ছিঁড়ে গেল। সেই নারী যে এক সেকেন্ড আগে আমার পেছনে ছিল, সে এখন আমার সামনে দাঁড়িয়ে। আমি যেদিকে দৌড়াবো বল ঠিক করেছি, ঠিক সেই পথ আটকে সে দাঁড়িয়ে আছে। আমার মস্তিষ্ক এবার কাজ করা বন্ধ করে দিল। এ কি করে সম্ভব? সে কিভাবে এত দ্রুত এখানে এলো? নাকি সে নড়েইনি? ওরা কি দুজন? হাজারটা প্রশ্ন আমার মাথায়। আমার শ্বাস প্রশ্বাস তখন পাগলা ঘোড়ার মতো ছুটছে। সেই চরম মুহূর্তে আমার পরিবারের সবার কথা মনে পড়ল। আমি চোখ বন্ধ করে ফেললাম। আম্মুর রুগ্ন মুখটা, আব্বুর চশমা পরা গম্ভীর চেহারা, ভাইয়ের হাসি, ভাবির যত্ন, ছোট ভাইজিদের কলকাকলি, সবকিছু চোখের সামনে ভেসে উঠল। মনে হল আজই শেষ দিন। আমি প্রাণপণ চেষ্টা করলাম আজান দেয়ার। আমার ঠোঁট নড়ল, জিহ্বা নড়ল, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হল না, শুধু একটা গোঙানির মতো শব্দ। মনের ভেতরেই আমি আল্লাহকে ডাকতে লাগলাম। আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করলাম, কিন্তু ভয়ের চোটে সব আয়াত গুলিয়ে যাচ্ছে। আমার মনে হল সে আমার দিকে এগিয়ে আসছে। চোখ বন্ধ থাকলেও আমি তার উপস্থিতি অনুভব করতে পারছিলাম। বাতাসের চাপ পরিবর্তন হয়ে গেল। মনে হলো গলিটা আরো শুরু হয়ে গেছে, অন্ধকারটা আরো গাঢ় হয়ে আমার গায়ের ওপর চেপে বসেছে। আমার শরীর ঘামে ভিজে একাকার হয়ে গেছে। নভেম্বরের সেই কনকনে শীতেও ঘামগুলো বরফের মতো ঠান্ডা হয়ে আমার পিঠ বেয়ে গড়িয়ে পড়ছিল। আমার খুব ইচ্ছে হল মাটিতে বসে পড়ি, লুটিয়ে পড়ি, যা হবার হবে, শুধু এই দৃশ্য আর দেখতে চাই না। হঠাৎ করে সব শান্ত, বাতাসের সেই ভারী চাপটা নেই, সেই পচা গন্ধটা নেই, সেই দম বন্ধ করা অনুভূতিটা নেই। আমি খুব ভয়ে ভয়ে চোখ খুললাম। গলিটা ফাঁকা, কেউ নেই, দেয়ালগুলো আগের মতোই দাঁড়িয়ে আছে, সেই নারীটি নেই, হাওয়ায় মিলিয়ে গেছে। আমি আর এক মুহূর্ত সময় নষ্ট করলাম না। শরীরে যেটুকু শক্তি অবশিষ্ট ছিল, তার সবটুকু দিয়ে আমি দৌড় দিলাম। আমার মনে হচ্ছিল আমার পেছনে কেউ তাড়া করছে, যদিও আমি পেছনে তাকাবার সাহস পাইনি। আমি ঘরে ঢুকে দরজাটা ছিটকিনি লাগিয়ে ধপ করে বিছানায় বসে পড়লাম। আমার হাত পা তখনও থরথর করে কাঁপছে। সারা রাত আমি এক ফোঁটাও ঘুমোতে পারেনি। চোখের পাতা এক করলেই সেই চেহারা ভেসে আসছে চোখের সামনে। সামান্য শব্দ হলেই আমি চমকে উঠছিলাম। যখন ভোরের আলো ফুটল, ফজরের আজান হল, তখন আমার শরীরে আর কোনো শক্তি ছিল না। আমি শরীরটাকে বিছানায় এলিয়ে দিলাম। যখন ঘুম ভাঙল তখন দুপুর। আমার মাথাটা যেন ফেটে যাচ্ছে, সারা শরীরে অসহ্য ব্যথা, মনে হচ্ছে জ্বরে গা পুড়ে যাচ্ছে। চোখ মেলতেই দেখলাম আমার বিছানার পাশে আম্মু আব্বু ভাই ভাবি সবাই দাঁড়িয়ে আছেন। তাদের চোখ মুখে উদ্বেগের ছাপ। ভাবি আমার মাথায় জলপট্টি দিচ্ছেন, ভাই আমার হাত ধরে আছেন। আমি কথা বলার চেষ্টা করলাম, আমি তাদের সব বলতে চাইলাম, কিন্তু মুখ দিয়ে কোনো কথা বের হলো না। মনে হলো শব্দগুলো সব তালগোল পাকিয়ে যাচ্ছে। আমার মস্তিষ্ক কিছুতেই সেই স্মৃতিগুলোকে গুছিয়ে শব্দে রূপ দিতে পারছে না। আমার মনে হচ্ছিল আমি শারীরিকভাবে এই ঘরে থাকলেও মানসিকভাবে আমি এখনো সেই অন্ধকার গলিতেই আটকে আছি। সেদিন ডাক্তার ডাকা হল। আমাদের মহল্লার ডাক্তার কাকা এলেন। তিনি আমার জ্বর মাপলেন, প্রেশার চেক করলেন, চোখে টর্চ লাইট মেরে দেখলেন। শেষে বললেন, অনেক হাই ফিভার, আমার মনে হচ্ছে ও কোনো কারণে ভয় পেয়েছে বা শকড, ওকে রেস্টে থাকতে দিন। ডাক্তার আমাকে ঘুমের ওষুধ আর জ্বরের ওষুধ দিলেন। ওষুধ খাওয়ার পর শরীরটা একটু ঝিমিয়ে এলো, কিন্তু মনের ভেতরকার অস্থিরতা কমল না। মনে হলো বুকের ওপর একটা ভারী পাথর চেপে বসেছে, নিঃশ্বাস নিতে গেলেই সেই পাথরটা জানান দেয়। রাত নামার সাথে সাথে আমার অবস্থা আরো খারাপ হতে শুরু করল। সূর্য ডোবার পর থেকেই আমার মনে হতে লাগলো সময় খুব ধীর গতিতে এগোচ্ছে। জানালার বাইরে অন্ধকার নামতেই আমার হৃৎপিণ্ড মোচড় দিয়ে উঠল। ভাই বুঝতে পারলেন আমার একা থাকতে ভয় লাগছে। তিনি বললেন, ফসল, আজ আমি তোর ঘরে এসে শোবো, একা থাকার দরকার নেই। সেই রাতে আমি আর আমার ভাই দুজন মিলে বিছানা করে শুলাম। ভাবি আমার অবস্থা দেখে ঘরের আলোটা জ্বালিয়ে রেখে চলে গেলেন। আমি চোখ বন্ধ করে শুয়ে রইলাম। রাত গভীর হওয়ার সাথে সাথে আমার মনে হতে লাগলো কেউ আমাকে ডাকছে। খুব অস্পষ্ট একটা আওয়াজ, যেন ফিসফিস করে আমার নাম ধরে ডাকছে, কিন্তু শব্দটা ঘরের ভেতরে নয়, অনেক দূর থেকে আসছে। আমি কম্বলের নিচে মুখ লুকালাম, নিজেকে বারবার বললাম সব ঠিক আছে। কিন্তু পরের দিনগুলোতেও এই একই ঘটনা ঘটতে লাগলো। দিনের বেলাটা কোন রকমে কাটত, কিন্তু বিকেল হলেই আমার দম বন্ধ হয়ে আসত। মাঝে মাঝে কানে হেডফোন দিয়ে গান শুনলে আমার মনে হতো হেডফোনের ভেতরেও কেউ কথা বলছে। কবিতা আবৃত্তির শখ ছিল। কম্পিউটারে রেকর্ডের সময় মনে হতো পেছন থেকে কেউ আমাকে দেখছে, আমাকে শুনছে অথবা ধরতে আসছে। আমি সাথে সাথে পেছনে ফিরে তাকাতাম, কিন্তু কাউকে দেখতাম না। সেই নীরব রুমটার ভেতরে এই অনুভূতি কেমন লাগতে পারে একবার ভেবে দেখতেন। এই মুহূর্তে যারা শুনছেন এই নিস্তব্ধ রাতে, সিঁড়ি দিয়ে ছাদে ওঠার সময় মনে হতো আমার পেছনে কেউ হাঁটছে, মনে হতো আমার হাত থেকে কালো ধোঁয়া বের হচ্ছে, হয়তোবা সেই ছায়াটা আমার সাথেই হাঁটছে। আমি একা বাথরুমে যেতে পারতাম না, একা বারান্দায় দাঁড়াতে পারতাম না। উঠোনে গেলে মনে হতো আমার শরীর বেয়ে ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে। কয়েকদিনের মধ্যে আমার চেহারায় পরিবর্তন এলো। আমি কথা বলা কমিয়ে দিলাম, ঠিক মতো খাওয়া দাওয়াই করতে পারতাম না। ডাক্তার আমাকে ওষুধ দিচ্ছেন, ডাক্তারি ওষুধে কাজ হচ্ছে না। শুরুতে মহল্লার মসজিদের ইমাম সাহেব এলেন, তিনি পানি পড়া দিলেন, আমাকে ফুঁ দিলেন, কিছুক্ষণ ভালো লাগলো, কিন্তু রাত হতেই আবার সেই বিভীষিকা। এরপর আরেকজন এলেন, তারপর আরেকজন। কেউ বলল নজর লেগেছে, কেউ বলল ভয় পেয়েছি, কিন্তু আমার ভেতরে যে জিনিসটা বাসা বেঁধেছিল তা কিছুতেই যাচ্ছিল না। আমি বুঝতে পারছিলাম সেই নারী আমাকে ছাড়েনি। অবশেষে ভাই অনেক খোঁজাখুঁজি করে একজন আলেমের সন্ধান পান। শোনা যায় তিনি জিন ভূত সংক্রান্ত জটিল বিষয়গুলোর সমাধান করেন। তিনি সহজে আসতে চান না, কিন্তু ভাইয়ের অনুরোধে আর আমার আম্মুর কান্না দেখে তিনি রাজি হলেন। যেদিন তিনি এলেন সেদিন ছিল জুম্মার দিন, দুপুরে কড়া রোদ। কিন্তু আশ্চর্যের বিষয় হল, তিনি যখন আমাদের ঘরে পা রাখলেন তখন ঘরের ভেতরটা কেমন ঠান্ডা হয়ে গেল। হুজুরের বয়স খুব বেশি নয়, মধ্য বয়সী, মুখে ঘন চাপ দাড়ি, চোখে সুরমা। তাঁর দৃষ্টিভঙ্গি ছিল গভীর। তিনি আমার দিকে তাকালেন মাত্র একবার। তারপর আব্বুকে বললেন,
ছেলেটা একা নেই, ওর সাথে ছায়া আছে।
এই কথা শুনে আমার বুকের ভেতরটা ধক করে উঠল। এতদিনে কেউ একজন আমার আসল সমস্যাটা ধরতে পেরেছেন। তিনি বললেন,
মাগরিবের নামাজের পর কাজ শুরু করব।
মাগরিবের আজান হল, ঘরের সব আলো জ্বালিয়ে দেয়া হল, বাড়ির সবাই উঠোনে গোল হয়ে বসল, মাঝখানে আমাকে বসানো হল। হুজুর আমার সামনে বসলেন, তিনি ধীরে ধীরে কোরআন তেলাওয়াত শুরু করলেন। প্রথম দিকে তার কণ্ঠস্বর ছিল স্বাভাবিক ও শান্ত, কিন্তু সময় যত গড়াতে লাগল তার পড়ার গতি ও আওয়াজ বাড়তে লাগল। আমি ঠিক তখনই আমার শরীরের ভেতরে এক অদ্ভুত প্রতিক্রিয়া বুঝতে পারলাম। মনে হল আমার শরীরের রক্তগুলো উল্টো দিকে প্রবাহিত হচ্ছে, আমার বুকের ভেতর প্রচণ্ড চাপ অনুভব করলাম। হঠাৎ আমার মুখ দিয়ে একটা অদ্ভুত আওয়াজ বেরিয়ে এলো, সেই আওয়াজ আমার নিজের ছিল না। এর পরের ঘটনা আমি আমার আম্মু, ভাবি, আব্বু তাদের কাছ থেকে শুনেছি। ওনাদের ভাষ্যমতে সেই মুহূর্তে আমার হাত পাগুলো মুচড়ে যেতে লাগলো, আঙুলগুলো বাঁকা হয়ে যাচ্ছিল, আমার শরীর মনে হচ্ছিল শুধুই শরীর, ভেতরে আমি নেই। হুজুর আরো জোরে জোরে আয়াত পড়তে শুরু করলেন। আমি বা আমার ভেতরের সত্তাটা তখন বিকট শব্দে হাসছে, এমন পৈশাচিক হাসি জীবনে কেউ কোনোদিন দেখেনি। একটা ভারী কণ্ঠস্বর বেরিয়ে এলো আমার ভেতর থেকে, সে বলল,
এই বাড়ি আমাদের, আমরা বহু বছর ধরে এখানে আছি, তোরা কেন বিরক্ত করছিস?
এই কথা শোনার সাথে সাথে হুজুর তেলাওয়াত থামিয়ে দিলেন। তিনি গভীর একটা শ্বাস নিলেন, তারপর খুব শান্ত কিন্তু কঠোর গলায় বললেন,
চুপ কর, তুই কে, চাস কি? তুই যেই হোস না কেন, আল্লাহর হুকুমে এবার তোকে এখান থেকে যেতে হবে।
ঘরের ভেতর তখন বিনপতন নিরবতা, শুধু আমার ঘন ঘন নিঃশ্বাসের শব্দ, যা এখন আমার নিজের মনে হচ্ছে না। হুজুর আবার পড়া শুরু করলেন, এবার তিনি আরো শক্তিশালী আয়াতগুলো পড়তে লাগলেন। আমার মনে হল আমার শরীরটা আগুনের মধ্যে ফেলে দেয়া হয়েছে, অসহ্য যন্ত্রণায় আমি ছটফট করতে লাগলাম। কতক্ষণ এভাবে চলেছিল আমার মনে নেই, এক সময় মনে হল আমার শরীর থেকে ভারী কিছু একটা বেরিয়ে গেল, আমি জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লাম। যখন আমার জ্ঞান ফিরল তখন ভোর হয়ে গেছে, ফজরের স্নিগ্ধ আলো উঠোনে ছড়িয়ে পড়েছে। আমার শরীরটা খুব দুর্বল লাগছিল, যেন কেউ আমাকে পিটিয়ে হাড়গোড় ভেঙে দিয়েছে। হুজুর তখনও বসেছিলেন, তিনি আমার মাথায় হাত বুলিয়ে দিলেন। আব্বুকে বললেন,
ওরা এই বাড়িতে অনেক বছর ধরে ছিল, বিশেষ করে এই পেছনের দিকটায়, আল্লাহর রহমতে এখন আর নেই, তবে ওই পেছনের গলিতে আর কখনো কাউকে যেতে দেবেন না, জায়গাটা না পাক।
সেদিনের পর থেকে আমি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলাম, আমার জ্বর কমে গেল, খাওয়া দাওয়ায় রুচি ফিরল, রাতে ঘুম আসতে শুরু করল। কিন্তু একটা জিনিস আমার জীবনে চিরতরে বদলে গেল, আমি আর কখনো কোনোদিন ওই পেছনের গলির দিকে পা বাড়াইনি, এমনকি ওই দিকের জানালাটাও আমি চিরকালের জন্য বন্ধ করে দিয়েছি। আজ যখন নভেম্বরে শীতের রাতে বাতাস জানালার কাঁচে শব্দ করে, আমার মনে হয় সেই নারী হয়তো বা সেই দাঁড়িয়ে আছে। আমি জানি না সে কে ছিল, কেন আমাকে দেখা দিয়েছিল, তবে এতটুকু জানি কিছু কিছু জিনিস মানুষের চোখের আড়ালে থাকাই ভালো, একবার যদি সেগুলো চোখাচোখি হয়ে যায় জীবন আর আগের মতো থাকবে না। এই ছিল আমার জীবনের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা। আমি জানি হয়তো শুনতে অনেক সাধারণ লাগছে, কিন্তু যার সাথে ঘটে সেই বুঝতে পারে। আমি ফয়সাল, আল্লাহ হাফেজ।
এই বলে ফয়সাল ওনার ঘটনা শেষ করেছেন। প্রিয় লিসেনার্স, আমি মোহাম্মদ সাবিত আলম এই ঘটনাটি কালেক্ট করেছি আপনাদের জন্য, আশা করছি আপনাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ সাবিত, থ্যাংক ইউ ফয়সাল আমাদের সাথে ঘটনা শেয়ার করার জন্য। আপনারা সবাই জানেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সাবিত এবং সিফাত ঘটনা কালেক্ট করেন ভূত.কম এর জন্য। আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই আপনাদের জানাবেন। যদিও এখানে অনুভূতির কথাই বেশি, হঠাৎ করে কিছু ঘটছে না, কোনো হয়তো বড় ধরনের কোনো ঘটনাও এখানে নেই, কিন্তু সেই অনুভূতিটাই হয়তো তিনি শেয়ার করতে চেয়েছেন। আমি শেয়ার করলাম আপনাদের সাথে, কেমন লাগছে জানাবেন কমেন্ট সেকশনে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই, তুই তুই চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও।
সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ভূত.com with Russell.
আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি আশরাফুল ইসলাম অনিক। আমার বাসা ঝিনাইদহ জেলাতে। এক্সাক্ট ঠিকানাটা বলছি না, কারণ যদি ঘটনাটি সিলেক্ট হয় তখন এটা শুনে অনেকেরই উৎসুক আগ্রহ ভয়াবহতার কারণ হতে পারে। আশা করি আপনি ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি যে ঘটনাটা বলতে যাচ্ছি সেটা আমার নিজের সাথেই ঘটে যাওয়া একটা সত্য ঘটনা, যেটা আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি। এর সাথে যুক্ত আছে আমার আরো কিছু বন্ধু সবুজ, হৃদয় এবং মামুন। ঘটনাটা 2019 সালের জানুয়ারি মাসের শেষের দিকে, শীতের শেষ পর্যায়ে ঘটা। তখন আমরা সত্য ইউটিউবিং শুরু করেছি। আমাদের চ্যানেলের কন্টেন্ট ক্রিয়েটিং থেকে শুরু করে সব আমি নিজে করতাম। তখন মানসম্পন্ন অর্থাৎ পাবলিক পছন্দ করবে এমন কন্টেন্ট আইডিয়ার অভাবে ভুগছিলাম। তখন আমি রেগুলার ভূত এফএম শুনতাম। সেই ভূত এফএম এর ইন্সপিরেশনে ভাবলাম রেডিওতে ভৌতিক ঘটনা বলা হয় আর আমরা ভৌতিক জায়গাগুলো ঘুরে দেখব, দেখাবো, সাথে ওই সমস্ত জায়গায় মানুষের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো তাদের মুখে শুনব। বন্ধুদের আইডিয়াটা জানানোর পর সবাই একবারেই রাজি হয়ে গেল। তখন এমন কোন কন্টেন্ট ক্রিয়েটার আসলে ছিল না। আমরা ঠিক করলাম প্রথমে নিজের জেলাতে কিছু ভৌতিক জায়গা ঘুরে দেখব, তারপর যদি তেমন রেসপন্স পাই তাহলে জেলার বাইরে আমরা পা বাড়াবো। তারপর মামুন একটা জায়গার আইডিয়া দিল, যেটা আমাদের এলাকা থেকে মোটামুটি 10-12 কিলোমিটার দূরে। সেটা ছিল এক জমিদার বাড়ি, যেটা আনুমানিক 100-150 বছর যাবত খালি পড়ে আছে। লোকমুখে শোনা যায় 100 বছর পূর্বে এই বাড়িতে ওই এলাকার তৎকালীন জমিদার থাকত, যারা পরে কোনো কারণে সেখান থেকে চলে যায়। সেই বাড়ির সামনে দিয়ে সন্ধ্যার পরে তো দূরের কথা, ভর দুপুরে কেউ একা যেতে পারে না। অনেক কথা শোনা যেত, কেউ বলত বাচ্চার কান্নার আওয়াজ পায়, কেউ বলত বাড়িতে হাঁটা চলার আওয়াজ পায়, কত কি। মামুনের কাছে জায়গার কথা শুনে ঠিক করলাম পরদিন দুপুরে আমরা সেই জায়গার উদ্দেশ্যে রওনা দেব। যেই ভাবার সেই কাজ। পরদিন ঠিক 2টার পর আমরা 4 জন একত্রিত হয়ে গাড়িতে চড়ে রওনা দিলাম সেই বাড়ির উদ্দেশ্যে। সেই বাড়ির সামনে গিয়ে পৌঁছালাম আনুমানিক 3:30 পর। বাড়িটার একটু বর্ণনা দেই, বাড়িটার মেইন দালানটা হল দোতলা বিশিষ্ট। সেই বাড়ির সাথে লাগোয়া ছিল লম্বা একটা রুমের মতো একতলা বিশিষ্ট ঘর, যেটাতে হয়তো তারা তাদের গরু ছাগল রাখত। বাড়ির পেছনের দিকে ছিল মানুষের চলাচলের রাস্তা। বাড়িটার একেবারে সোজা বরাবর কিছুটা দূরে ছিল তাদের রান্নাঘর এবং তার পাশে ছিল তাদের হয়তো তৎকালীন সময়ের বাথরুম। বাড়িটা পুরো 4-কোণাভাবে সাজানো ছিল, যেমন এক মাথায় মেইন দালান, ডান পাশে গোয়াল ঘর, আর এক মাথায় রান্নাঘর, বাথরুম, বাম পাশে বেড়া, যা পরে এলাকাবাসীরা দেয়াল নির্মাণ করে পুরো বাড়িটাকে আটকে দিয়েছে। বাড়িতে ঢোকার কোনো রাস্তাই রাখেনি, ভালো কথা। ওই জমিদার বাড়ির পাশে একটা নতুন বাড়ি হয়েছে যেখানে একটা পরিবার থাকে, কিন্তু পাশের বাড়ির পেছনের সাইডে জমিদার বাড়িটা, যার কারণে পাশাপাশি থাকলেও তারা ভুল করেও জমিদার বাড়ির দিকে আসে না। তো যখন আমরা গেলাম তখন রাস্তা পুরো ফাঁকা। আমরা বাড়ির চারপাশে ঘোরাঘুরি শুরু করলাম।
কোন দিক দিয়ে ঢুকবো সেটা ভাবছিলাম। শুধু যেই বাড়িটা হয়েছে সেই সাইডে যাচ্ছিলাম না, কারণ আমরা জানতাম নতুন বাড়িটার সাইড দিয়ে ঢোকার কোন রাস্তা থাকবে না। এটা শিওর ছিলাম কারণ কেউ জেনে বুঝে ওই বাড়িতে ঢোকার চেষ্টা করবে না। আমরা গোয়ালঘরের সাইডে যেতেই দেখি গোয়ালঘরের একটা জানালা ভাঙা, যেখান দিয়ে ইজিলি যে কেউ ঢুকতে পারবে। যখন ভাবলাম হয়তো কেউ এখানে আসা যাওয়া করে তাই জায়গাটা এরকম করা, আমরা সাত পাঁচ না ভেবে গোয়াল ঘরের ওই জানালা দিয়ে ঢুকে পড়লাম। ঢোকার সাথে সাথে গোয়াল ঘর থেকে কিছু বাদুর উড়ে বাইরে চলে গেল। গোয়াল ঘরের অবস্থা দেখে বোঝা যাচ্ছিল এখানে কেউ মনে হয় কয়েক বছরেও ঢোকেনি। আমি পুরো গোয়াল ঘরে একটা জিনিস দেখে মুগ্ধ হচ্ছিলাম, দেয়ালে করা কারুকার্য। আমরা গোয়ালঘরটা পার করলাম। আমি গোয়ালঘর পার করেই উঠোনের মাঝখানে এসে দাঁড়িয়ে বাড়িটার চারদিকে একটা ফুটেজ নিচ্ছি। ঠিক তখনই আমার শরীরটা হঠাৎ করে ভার হয়ে গেল, মনে হচ্ছে আমার শরীরের ওজন হঠাৎ বেড়ে গেছে। আমি ভাবলাম সকালে ফুটবল প্র্যাকটিস করেছি, রেস্ট নেওয়ার কথা যখন তখন এই জায়গায় আসলাম, হয়তো শরীর দুর্বল হওয়ার কারণে আমি এরকম ফিল করছি। একটা জিনিস বলে রাখি, আমি ছোট থাকতে হাফিজি মাদ্রাসায় পড়েছি এবং আমার একটা বড় সমস্যা ছিল, আমি জিনদের উপস্থিতি উপলব্ধি করতে পারতাম। অনেকভাবে অনেক জিন আমাকে দেখা দিয়েছে, অনেকভাবে ভয়ও দেখিয়েছে, সেগুলো নিয়ে অনেক ঘটনা আছে, অন্য কোনো দিন বলবো। তো আমি উঠোনের মাঝে দাঁড়িয়ে পুরো বাড়িটার ফুটেজ নিচ্ছিলাম, আর সবুজ মেইন দালানটার বাইরের দৃশ্যের ফুটেজ নিচ্ছিল ফোনের ক্যামেরা দিয়ে। মামুন রান্নাঘরের দিকটা দেখছিল। ঠিক তখনই হৃদয় গোয়াল ঘরের দরজার সামনে থেকে দাঁড়িয়ে আমাকে ডাক দিয়ে বলল, অনিক আমরা বের হই। কেন, কি হয়েছে? জায়গাটা ভালো লাগছে না, চল যাই রে। আরে পাগল, আসলাম মাত্র, দাঁড়া কয়েকটা শট নেই, মানুষের কাছে ঘটনা শুনে সেটার ফুটেজ নিয়ে তারপরে যাব। লাগবে না, কিছু করতে হবে না, তুই চল রে বাপ। আচ্ছা কি হয়েছে বলবি তো? তোরা সবাই যখন গোয়াল ঘর থেকে বের হলি তখন আমি গোয়াল ঘরে ছিলাম, প্যান্টে বালু লেগেছিল সেটা ঝাড়ছিলাম। বের হওয়ার সময় দেখলাম রান্নাঘর থেকে একটা কালো অবয়ব, যেটা দেখতে একটা বাচ্চার মতো, তোর পেছন দিয়ে হ্যাক দৌড় দিয়ে বড় ঘরটাতে চলে গেল, আর কেমন যেন ধোঁয়ার মতো মিশে গেল। আমার বুঝতে বাকি রইল না আমার শরীর ভার হওয়ার কারণ কি। আমি হৃদয়কে আমার সাইডের কথা না বলে বললাম, আচ্ছা তাহলে তুই রাস্তার সামনে মুদি দোকানে গিয়ে বস, আমি আসছি। তখন হৃদয় আমরা যেদিক দিয়ে ঢুকলাম সেদিক দিয়ে বের হয়ে গেল। আমি আবারও বলছি, আমরা যে ভাঙা জানালা দিয়ে ঢুকেছি সেদিক দিয়েই হৃদয় বেরিয়ে গেল। কথাটা দ্বিতীয়বার কেন বললাম একটু পরে বুঝতে পারবেন। তখন আমি একটা স্বার্থপরের মতো কাজ করি, সেটা হলো আমি খারাপ কিছু ইঙ্গিত পেয়েও, এমনকি হৃদয়ের মুখের থেকে কিছুটা শুনেও মামুন সবুজকে কিছু জানালাম না, কারণ আমি জানতাম ওরা ভয় পাবে আর ওরা ভিডিও করতে চাইবে না। তখন আমি এতটা ভিডিওর নেশায় পড়ে গিয়েছিলাম যে কোনো বিপদের তোয়াক্কা না করে আমি মামুন সবুজকে বললাম, হৃদয়ের শরীর ভালো লাগছে না, ও বাইরে দাঁড়াচ্ছে, আমাদের ভিডিও করতে বলল, যেটার জন্য আমি খুবই দুঃখিত, যদিও এর মাশুল আমাকে একাই দিতে হয়েছে, আমার বন্ধুদের কিছু হয়নি আলহামদুলিল্লাহ। তারপর শুরু হয় ভিডিও করা, আমরা গোয়াল ঘর, রান্নাঘর এবং বাথরুমের বিভিন্ন শট নিলাম। আমরা মেইন দালানের নিচে যখন ঢুকলাম তখনও দেখলাম বাদুর উড়ছে, পাখি আছে, কিন্তু বারবার আমার চোখ আটকে যাচ্ছিল সেই বাড়ির দেয়ালে করা কারুকার্যগুলোতে, যেগুলো আমি গোয়াল ঘরের দেয়ালেও দেখেছি। নিচতলায় মূলত দুটো রুম ছিল, আর একবারে বাম পাশে ছিল সিঁড়ি ওপরে ওঠার, যেটার দরজা আটকানো ছিল, আর সিঁড়ির নিচে ছিল একটা সিঁড়ি ঘর যেটার দরজা খোলা থাকত। তড়িৎভাবে দেরি না করে দরজা খুলে ঢুকে পড়লাম আমি আর সবুজ। মামুন বাইরে দাঁড়িয়ে ফুটেজ নিচ্ছিল, সবুজের হাতে ছিল ক্যামেরা, আর আমি ক্যামেরার সামনে থেকে বিস্তারিত সামনে থাকা জিনিসগুলো নিয়ে আলোচনা করছিলাম। তো সিঁড়ির নিচে সেই ছোট্ট রুমে ঢুকে আমরা দেখলাম মাটির কয়েকটা বড় বড় হাড়ি আছে, যেগুলো আমরা ঢাকনা সরিয়ে দেখার চেষ্টা করি ভেতরে কি আছে। দেখলাম পুরনো আমলের বাচ্চাদের খেলনার কিছু পুতুল, আর অনেক কিছু, যেমন লাল শাড়ির বড় একটা টুকরো যেটা হয়তো পুতুলকে পরাতো,
তখন আমাদের আগ্রহ আরো চরম লেভেলে চলে যায়। উপরে মানে মেইন দালানের দোতলায় উঠতে হবে অ্যাট এনি কস্ট। আমরা ওপরে ওঠার পদ্ধতি খুঁজতে লাগলাম। তখন সবুজ গোয়াল ঘরের সামনে থেকে এসে আমাদের যা বলল তা হল, আমি একজন একজন করে ঘাড়ে করে উঁচু করব তোমাদের, আর তোমরা ছাদে উঠবে, দুজন উঠে আমাকে হাত ধরে টেনে তুলবে।
একটা কথা বলে রাখি, সবুজ আমাদের ভেতরে সবচেয়ে লম্বা ছিল, কিন্তু সমস্যা হল আমাদের যেটা সবুজ বলল আমরা উঠতে পারবো কিন্তু নামতে পারবো না, কারণ নিচে জঙ্গল এবং ওপর থেকে লাফ দেওয়াটা ঠিক হবে না, উচ্চতা অনেক বেশি। আমাদের আগ্রহ এত চরম পর্যায়ে ছিল যে আমি বললাম, আরে আগে তো উঠি পরে নামার ব্যবস্থা করব। ঠিক তখনই জমিদার বাড়ির পাশে করা সেই নতুন বাড়ির ছাদে সেই বাড়ির মুরব্বি উঠে একটু সন্ধ্যা হওয়ার আগে আবহাওয়া উপভোগ করতে হয়তো উঠেছিলেন, জমিদার বাড়ি থেকে কিচির মিচির আওয়াজ শুনে বাড়ির পেছনের দিকে আসেন এবং আমাদের দেখে চিৎকার করে বলেন,
এই তোরা কারা রে, জানের মায়া নেই তোদের?
তখন আমি একটু মিথ্যার আশ্রয় নিলাম।
আন্টি, আমরা ঢাকা থেকে এসেছি, পুরাতন জায়গাগুলো একটু ভিডিও করে দেখব, আমরা সমস্যা নেই বের হয়ে যাব।
আমি কথা বলার পর দেখলাম আন্টি আর কোনো কথা না বলে চুপচাপ একটা কালো মুখ নিয়ে চলে গেলেন। আন্টি চলে যাওয়ার পর সবুজ পূর্বের প্ল্যান মতো আমাকে আর মামুনকে একে একে উঁচু করে ওপরে উঠালো। পরে সবুজকে আমরা হাত ধরে টেনে তুলি, আমরা গোয়াল ঘরের ছাদ থেকে দোতলায় রেডিং টোপকে উঠে গেলাম। দোতলাতে সেম নিচের মতো দুইটা রুম, আর একেবারে বাম পাশে সিঁড়ি, এটা দিয়ে নামা যায় নিচে। আমরা ওপরে ভিডিও ফুটেজ নিচ্ছিলাম, মামুন তার ফোন দিয়ে আর সবুজ ক্যামেরা দিয়ে আর আমি আমার ফোন দিয়ে, সবাই দেয়ালের কারুকার্য আর দেয়াল থেকে বের হওয়া গাছের শিকড়ের ফুটেজ নিচ্ছি। তখনই আমাদের মনে হলো কেউ একজন আমার পেছন দিক থেকে দৌড়ে সিঁড়ির দিকে চলে গেল। আমি তৎক্ষণাৎ পেছনে তাকাই আর দেখি কেউ নেই, আমার ডান পাশে সবুজ আর বাম পাশে মামুন দাঁড়িয়ে ছিল, কিন্তু আমি স্পষ্ট বুঝতে পারছিলাম কেউ দৌড় মেরেছে। তো আমি সাত পাঁচ না ভেবে একাই সিঁড়িঘরের দিকে যাই এবং অন্ধকারের ভেতর ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে কিছু দেখার ব্যর্থ চেষ্টা করি। পরে সব ফুটেজ নিয়ে আস শেষ হতে হতে তখন অলরেডি মাগরিবের সময় পার হয়ে গেছে, আমরা বের হওয়ার সিদ্ধান্ত নেই। অবাক করা ব্যাপার তখনই ঘটে, গোয়াল ঘরের যে জানলা দিয়ে আমরা ঢুকেছিলাম, বের হওয়ার সময় গোয়াল ঘরে যেয়ে দেখি প্রতিটি জানালা এত মজবুত লোহা দিয়ে আটকানো, একটা বেড়ালেরও সেখান থেকে বের হওয়া সম্ভব না। শুধু একটা জানালা না, ওইখানে থাকা প্রতিটি জানালা একই রকম অবস্থায়। আমরা বের হওয়ার জন্য রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, পুরো গোয়াল ঘর তন্ন তন্ন করে খুঁজেও আমাদের হাতটা বের করার মতো কোনো সিচুয়েশন আমরা গোয়াল ঘরে পেলাম না। আমরা ফোন দিলাম হৃদয়কে আর বললাম,
তুই যেদিক দিয়ে বের হয়েছিলি সেই রাস্তাটা দেখিয়ে দিয়ে যা তো।
তখন হৃদয় একটা হাসি মাখা মুখ নিয়ে আসে যে আমরা বের হতে পারছি না। এবার হৃদয় এসে যখন দেখতে গেল সে কোন দিক দিয়ে বের হয়েছে, এসে হাত ঢোকার মতো একটা জানালাও সে দেখাতে পারল না। এবার আমরা কিছুটা ভয় পাই আর ভাবতে থাকি আমাদের বের হওয়া হবে কিভাবে। পরে আমরা উঁচু প্রাচীর টপকিয়ে বের হই সেই সবুজের ঘাড়ে পা দিয়ে এবং শেষমেশ আমরা সবুজকে হাত ধরে টেনে তুলি। ভিডিওর পরে সব ঠিকঠাক ছিল তিন থেকে পাঁচ দিনের মতো। পরে শীতের রাতে আমাদের এক সিনিয়র ভাই রকি ওনার সাথে এক জায়গায় ব্যাডমিন্টন খেলতে যায়। আস্তে আস্তে রীতিমতো রাত একটার বেশি বেজে যায়, তো আসার সময় আমাদের বাজারের থেকে দুইজনকে দুই দিকে রাস্তা ধরতে হবে। রকি ভাই যাবে ডান দিকে, আমাকে যেতে হবে বামে। প্রায় এক কিলোমিটার পর্যন্ত রাস্তা হেঁটে পাড়ি দিতে হবে, কারণ রাত দেড়টা কোনো গাড়ি পাওয়া যাবে না। আর যেই রাস্তাটা আমি পাড়ি দেব সেটা ছিল মহাসড়ক, আর বাজার থেকে আমাদের বাসায় যেতে হলে রাস্তার পাশে দুটো ভয়ানক জায়গা পড়ে, গরু ছাগল জবাই দেওয়ার একটা জায়গা যেটাকে আমরা গরু কাটা বলি, একটি কবরস্থান। আমি প্রায় রাত এগারোটা থেকে বারোটার ভেতর চলাচল করতাম, কিন্তু এত রাতে অত বেশি চলাচল করা হয়নি, ভয় লাগছিল, কিন্তু সেই ভয়কে নিজের ওপর জেঁকে বসতে দিচ্ছিলাম না। এক প্যাকেট নাটি বিস্কিট কিনলাম এবং দুই কানে হেডফোন লাগিয়ে ফুল ভলিউমে গান ছেড়ে দিয়ে ফোনে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে হাঁটা শুরু করলাম। কিছু দূর যাওয়ার পর ঠিক গরু কাটার সেই জায়গা বরাবর আসার পরেই আমার কানে কেমন যেন কিছু একটা চলার পায়ের আওয়াজ শুনতে পেলাম।
একটা ব্যাপার বলে রাখি, ইয়ারফোন যেহেতু কানে ছিল, রাস্তায় চলাচলরত এক দুইটা যে ট্রাক ছিল সেগুলোর আওয়াজ আমি শুনতে পাচ্ছিলাম না, কিন্তু সেই ইয়ারফোনের সাউন্ডের ভেতর দিয়ে আমি কোনো মানুষের স্পষ্ট চলাচলের আওয়াজ শুনছি, যা একেবারে অসম্ভব। বুঝতে বাকি রইল না আমার হাতে বিস্কিট আছে, হয়তো কোনো পিশাচ আমার পেছনে লেগেছে। আমি দুইটা বিস্কিট রাস্তায় ফেলে আবার হাঁটা শুরু করলাম। খুব পেছনে তাকাতে ইচ্ছে করছিল, একবার ভাবছিলাম পেছনে তাকাবো, কিন্তু যেহেতু এসব জিনিস সম্পর্কে টুকটাক ধারণা আছে, জানতাম পেছনে তাকালে বিপদ বাড়বে, তাই সোজা হাঁটতে শুরু করলাম। একটা বাস বা একটা ট্রাক আসবে আর ওইটার লাইটের আলোতে আমি আন্দাজ করতে পারবো পেছনে কিছু আছে কিনা, কারণ পেছন থেকে বাস আসলে আপনারা যদি দাঁড়িয়ে থাকেন তাহলে তার ছায়া সামনে পড়বে। বলতে না বলতেই হঠাৎ বুঝতে পারছিলাম পেছন থেকে একটা ট্রাক আসছে। ভালো করে লাইটের আলোতে দেখলাম কেউ নেই। এবার আমার ভয়ের মাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করলো। আমি হাঁটার গতি বাড়াতে শুরু করলাম, কিন্তু তখনও আমার ইয়ারফোনের আওয়াজ ভেদ করে কোনো কিছু চলাচলের আওয়াজ শুনছিলাম। কবরস্থান পর্যন্ত হেঁটে আসার পর আল্লাহর নাম নিয়ে ভোঁ দৌড় দিলাম বাসার উদ্দেশ্যে। যদিও হেঁটে যেতে সময় লাগে 4-5 মিনিট, কিন্তু আমি এই মেন্টাল টর্চার আর সহ্য করতে পারছিলাম না, দৌড় দিলাম। বাসায় কাউকে কোনো কিছু না জানিয়ে চুপচাপ খেয়ে শুয়ে পড়ি। তখন আমার সাথে আমার ফুপাতো ভাইয়ের ছেলে ঘুমাতো, ওর নাম ছিল সামিট। সেই রাতের পর আমার সব সময় মনে হতো কেউ আমাকে দেখছে, নতুবা কেউ আমাকে ফলো করছে, নতুবা কেউ হয়তো লুকিয়ে আমার কথা শুনছে। তার 2 দিন পর আমি আমার বাসার ছাদে দাঁড়িয়ে আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছিলাম। তখন আমাদের বাসার ছাদে পিলারের রড বের করা ছিল, মানে কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়নি। কথা বলতে বলতে হঠাৎ যেই রডগুলো বের হয়েছিল সেই রডগুলো বাতাস হলে যেমন কোনো কিছু নড়াচড়া করে তেমনি ভাবে নড়াচড়া করছিল। কিন্তু অবাক করা বিষয়, আমার বাসার পেছনের নারকেল গাছ, মেহগনি গাছ স্থির দাঁড়িয়ে। আমি যেমন স্পষ্ট ভয় পাই, অপর প্রান্তে আমার গার্লফ্রেন্ডও ভয় পায় আর আমাকে বারবার নিচে নামতে বলে। কিন্তু আমি একটু সাহস করে বলি, যদি এই জায়গায় আমি বাদে অন্য কোনো অশরীরী থাকে তাহলে সে যেন আমাকে জানান দেয়, আমি কোনো ক্ষতি করতে আসিনি আপনাদের। তখন 2-3 সেকেন্ডের জন্য রডগুলোর নড়াচড়া কমে গেল আর তীব্র বিকট আওয়াজে রড আবারও নড়াচড়া শুরু করল। এই ঘটনার পুরো সময়টা আমার গার্লফ্রেন্ড আমার ফোন কলের লাইনে ছিল এবং সে নিজেও সব শুনতে পেয়েছিল। পরে আমি ভয়ে চিৎকার দিয়ে নিচে নেমে আম্মু আব্বুর রুমের সামনে এসে অজ্ঞান হয়ে যাই। পানিতে আমার জ্ঞান ফেরানো হয়, শরীরে প্রচুর জ্বর নিয়ে আমি ওই দিন ঘুমিয়ে পড়ি। ঘটনা এখানে শেষ হল না, এখনো একটা টুইস্ট বাকি। মধ্যরাত আনুমানিক 2-2:30 বাজে, তখন ঘুমটা হঠাৎ ভেঙে যায়। চোখ খুলেছি কিন্তু হাত পা নাড়াতে পারছি না, মুখ নাড়াতে পারছি না, শরীরে কোনো অনুভূতি নেই। আমি তখন জিন্দা লাশের মতো শুধু শুয়ে আছি। ঠিক তখনই দেখলাম আমার রুমের দরজা লাগানো, তবুও সেই দরজার ভেতর দিয়ে একটা ছোট বাচ্চা, কালো জামা পরা, চেহারা বোঝা যাচ্ছে না, কিন্তু সে আলতো পায়ে আমার দিকে হেঁটে আসছে। আমি ভয়ে ঘেমে একাকার হয়ে গেলাম, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। মনে হচ্ছিল আজই হয়তো আমার শেষ দিন। মায়ের মুখটা চোখের সামনে ভাসছিল আর ভাবছিলাম মাকে ছেড়ে চলে যেতে হবে আমার। ঠিক তখনই বাচ্চা মেয়েটা আমার কানের কাছে তার মুখ নিয়ে আসলো। আমি চোখ বন্ধ করে ফেলি, সে আমার কানের কাছে এসে বলল, তুই কিভাবে বাঁচিস আমি দেখব। এই বলে সে আবার বন্ধ দরজা ভেদ করে চলে গেল। আমি আল্লাহ বলে চিৎকার দিয়ে উঠলাম আর আম্মু চলে আসলেন আমার রুমে। এসে আমাকে দেখে আম্মু ভয় পেয়ে যান। আমি ঘেমে পুরো গোসল করে ফেলেছি। ঘুম ভাঙে আমার যখন সকালে, তখন আমি পুরোটা সুস্থ কিন্তু খুব ভারী মনে হচ্ছিল নিজেকে। আমি ঘুম থেকে ওঠার পরে দেখলাম আম্মু কোথাও যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আম্মু কোথায় যাও?
যাবো এক জায়গায়। তুই যাবি আমার সাথে? এখন কেমন লাগে তোর?
শরীরটা ভার হয়ে আছে, মনে হচ্ছে কেউ শেকল গলায় ঝুলিয়ে দিয়েছে, কেমন যেন মাথাটা চিনচিন ব্যথা করছে।
আচ্ছা চল, রেডি হয়ে নে।
না, আমি কোনো কবিরাজের কাছে যাব না।
আম্মু কিন্তু একবারের জন্য উল্লেখ করে নাই তিনি কোথায় যাবেন। আরও একটা মজার ব্যাপার, আমি না বলার পর আমি মনে মনে ভাবছিলাম আমি না বললাম কেন,
আমি যাব, কিন্তু পরক্ষণেই মনের ভেতরে একটা অজানা কিছু বলে উঠল, না তুই যাবি না। আমি কিছুক্ষণ চুপ থেকে অনেকটা শরীরের সব শক্তি খাটিয়ে বললাম, আমি রেডি হচ্ছি। তখন আমাকে একজন কবিরাজের কাছে নিয়ে যাওয়া হলো। আমাদের জেলায় উনি খুবই পরিচিত একজন মুখ, সবাই চেনেন। তো ওনার কাছে যাওয়ার আগ পর্যন্ত আমার মস্তিষ্ক আমার শরীরের সাথে যে কতটা যুদ্ধ করেছে ওনার বাসা পর্যন্ত যেতে, সেটা আমি টের পেয়েছি। কিছুটা ধারণা দেই, মনে হচ্ছিল আমার পা কেউ টেনে ধরে আছে, ফেলতে কষ্ট হচ্ছিল, শরীরের সব শক্তি চলে যাচ্ছিল, চোখ খোলা ছিল কিন্তু সামনে সবকিছু ঝাপসা দেখছিলাম, ব্রেইন দিয়ে কোনো কিছু ধরতে পারছিলাম না। অনেকটা নিজের সাথে যুদ্ধ করে ওনার বাড়ি পর্যন্ত পৌঁছালাম। কবিরাজ শুধু আমাকে এক পলক দেখলেন আর বললেন, বসো। আর বসলাম। উনি বললেন, কি সমস্যা?
চোখের ঝাপসা দেখছি, মাথা প্রচুর ব্যথা করছে, শরীর ভার হয়ে আছে।
দূর, তোমাকে জিজ্ঞেস করেছি? আমি তো অবাক হয়ে ঘাড় ঘুরিয়ে আশেপাশে তাকালাম, কই, কেউ তো নেই। আমার দিকে ইশারা করে বলল,
আরে তোমাকেই বলছি, মানে তোমার ভেতরে যে আছে তাকে।
আর কিছু বুঝলাম না। তারপর কবিরাজ কিছু একটা পড়ে আমার গায়ে ফু দিলেন। আমার চোখ তখন বন্ধ হয়ে গিয়েছিল। তারপর উনি আমার ডান হাতের কানি আঙুলের নখের মাথায় চাপ দিলেন, আর আমি সাথে সাথে হাত ছাড়িয়ে ওনার মাথায় একটা ঘুষি মারি, যার দাগ আজও তার মাথায় আছে। তারপর উনি আমার কপালে হাত দিয়ে কি যেন পড়তে থাকেন। পরে আমার চোখ বন্ধ হয়ে যায় আর আমি সেন্সলেস হয়ে যাই। পরের ঘটনাটি আম্মুর কাছ থেকে শোনা। আম্মু যেভাবে বলেছেন সেভাবেই বলছি।
তুই অজ্ঞান হয়ে যাওয়ার পর কবিরাজ তোকে বসালো দেয়ালের দিকে হেলান দিয়ে, তারপর তোকে বলল চোখ খুলতে। তুই চোখ খুলতে চাসনি। পরে কবিরাজ বলল যে এই ছেলেকে বিরক্ত করার কারণ কি। তখন সে বলল, আমার নাম তাজকাতুন, আমি 134 বছর যাবত এই বাড়ির ভেতরে থাকি। ওই বাড়িতে একটা মেয়ে অসুখ হয়ে মারা যায়, তারপর ওই বাড়ি থেকে সবাই চলে যায়। তখন থেকেই আমি ওই ছোট্ট বাচ্চার রূপ ধরে ওইখানে থাকি, কিন্তু ওরা আমার ঘরটাকে নোংরা করে দিয়েছে, আমি ছাড়ব না।
কবিরাজ চোখের ইশারায় জিজ্ঞেস করল আম্মুকে কোথায় গিয়েছিলাম জানে কিনা। আম্মু কিছুই জানত না, আম্মু না করল। পরে কবিরাজ বলল,
আচ্ছা যা হয়েছে হোক, আর তুই ওকে মাফ করে দে, বিরক্ত করিস না, ছেড়ে দে।
আমি চলে যাব, তবে ওকে একটা শিক্ষা দিয়ে যাব, ওকে মেরে ফেললেও শিক্ষা হবে, ভয় পায় না, ওকে ভয় পাব।
কবিরাজ বললেন, ক্ষমা মহৎ গুণ, তোর সৃষ্টিকর্তা আল্লাহকে ভয় কর, তুই নিজে থেকে না গেলে আমি কিন্তু ব্যবস্থা নিতে বাধ্য হব।
তুই আমার কিছুই করতে পারবি না।
এরপর কবিরাজ তেল পড়া আর পানি পড়া তোর শরীরে ছিটিয়ে দেয়, কি যেন দোয়া পড়ছিলেন তিনি, তুই ছটফট করছিলি। পরে কিছুক্ষণ পরে থেমে গেলি আর কবিরাজ বলল, কোনো সমস্যা নেই, জিনটাকে মেরে ফেলেছি, ওর জ্ঞান আসলে ঠিক হয়ে যাবে।
যাই হোক, এর 2 ঘন্টা পরেই আমার হুঁশ আসে, অনেকটা হালকা ফিল করছিলাম, শরীরে প্রচন্ড ব্যথা। আমার হুঁশ আসা পর্যন্ত আমরা কবিরাজের বাসাতেই ছিলাম এবং আমার পাশে আম্মু বসেছিল, অপেক্ষা করছিল আমার জ্ঞান ফেরার। পরে কবিরাজ বলেছিলেন,
জিনটা ওর শরীরে ছিল গতকাল থেকে, কিন্তু ওর উপরে তেমন কাবু করতে পারেনি। কারণ কি? ও এই জিন নিয়ে ঘুমিয়েছে, এই পর্যন্ত এসেছে, এটা জানার পরেও সে কিছু করেনি, সে জানত ওর মৃত্যু নিশ্চিত।
একটা কথা বলে রাখি, উনি জিন সংক্রান্ত সমস্যায় জিনগুলোকে বাঁচিয়ে রাখেন না, কারণ উনি ভাবেন এইগুলো পরে ওনার অনেক ক্ষতি করতে পারে। তখন আম্মু মাদ্রাসায় পড়ার সময় ঘটে যাওয়া কিছু ঘটনার বর্ণনা করার পর কবিরাজ বললেন,
ওর নিজের নফসের ওপর যথেষ্ট কন্ট্রোল আছে, আল্লাহ বাঁচিয়ে রাখুক।
পরে কবিরাজের কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে আসি। আল্লাহর রহমতে তারপর থেকে ওই বিষয় নিয়ে আর কোনো সমস্যায় পড়তে হয়নি, এখন সুস্থ আছি।
ভালো থাকবেন রাসেল ভাই, যদি ঘটনাটি সিলেক্টেড হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমার কাছে আরো ঘটনা আছে।
সময়ের অভাবে লিখতে পারছি না, তিন দিন সময় লাগলো এটা লিখে শেষ করতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। যদি ঘটনাটি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন এবং ঘটনাটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো।
সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। চলছে অমর একুশে। আমরা জানি যে ১৯৫২ সালে ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন সালাম বরকত, রফিক জব্বার সহ আরো অনেকে। আমরা তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। আমরা বেশ কিছু ইমেল শুনলাম, এবার সরাসরি চলে যাব অডিও ক্লিপে। চলুন কথা না বাড়িয়ে ঘটনায় যাওয়া যাক।
আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স, আমি মোহাম্মদ সিফাত আলম আপনাদের সাথে নতুন একটি ঘটনা শেয়ার করার জন্য হাজির হয়েছি। আজকের ঘটনাটি আমার সাথে যিনি শেয়ার করেছেন তিনি আমার বেশ পরিচিত একজন। উনি বর্তমানে আমার প্রতিবেশী বলা যেতে পারে। উনি আমি যখন চট্টগ্রাম থাকতাম তখন উনি আমাদের আশেপাশে একটা মেসে থাকতেন, সেই সূত্রে ওনার সাথে আমার পরিচয় হয়েছিল। আমি তার ঘটনাটি সরাসরি তার ভাষায় বলার চেষ্টা করছি। বলছেন তিনি, ঘটনাটি যখন ঘটে তখন আমার বয়স ছিল ৪০ এর কোঠায়, শীতের সময়, ডিসেম্বর মাস। দুপুর দিকে হঠাৎ ব্রাঞ্চ ম্যানেজার স্যার আমাকে তার কেবিনে ডেকে পাঠালেন। আমি তখন ব্যাংকে চাকরি করি, যদিও লোন রিকভারি ডিপার্টমেন্টের কাজ আমার না, তবুও স্যারের ডাক। ভেতরে গিয়ে দেখি স্যার বেশ চিন্তিত মুখে বসে আছেন। তিনি আমাকে জানালেন আমাদের লোন রিকভারি ডিপার্টমেন্টের অফিসার নাইম সাহেব আজ অফিসে আসেননি, তার শরীরটা বেশ খারাপ, অথচ আজই একটা জরুরি রিকভারি ভিজিটে যাওয়ার কথা ছিল। স্যার একটা ফাইল এগিয়ে দিয়ে বললেন, গত বছর আমাদের ব্যাংক থেকে একটা ফ্যাক্টরি নামে বড় অঙ্কের লোন স্যাংশন হয়েছিল। সমস্যা হলো গত ৩-৪ মাস ধরে ওই লোনের কোনো ইন্টারেস্ট জমা পড়েনি। আমরা বারবার ফোন করেছি, চিঠি পাঠিয়েছি, কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। আমাদের সন্দেহ হচ্ছে সেখানে হয়তো কোনো ঝামেলা আছে। নাইম আজ ওই ফ্যাক্টরিতে ভিজিট করতে যেত, অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করা ছিল, কিন্তু ও হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এদিকে ফিনান্সিয়াল ইয়ার শেষ হতে আর মাত্র কয়েকটা দিন বাকি, এই মুহূর্তে ভিজিটটা মিস হলে আমাদের অডিট রিপোর্টে বড় সমস্যা হতে পারে। তুমি কি একটু কষ্ট করে আজ গিয়ে খোঁজটা নিয়ে আসবে? স্যারের অনুরোধ ফেলার উপায় ছিল না। একে তো বসের অর্ডার, তার উপর ফিনান্সিয়াল ইয়ার এন্ডিং এর চাপ, না করলে নিজের পায়ে নিজেই কুড়াল মারা হবে। তাই কোনো দ্বিমত না করে আমি সরাসরি রাজি হয়ে গেলাম। আমি আমার কাজ শেষ করলাম, বিকেল ৫টার দিকে ব্রাঞ্চ থেকে বের হলাম, হাতে সময় খুব কম। কোনো মতে একটা লোকাল বাস ধরে রওনা দিলাম। তখন ঘড়িতে সন্ধ্যা বাজতে ৫ মিনিট বাকি। স্টেশনে নেমে বুঝলাম গন্তব্য এখনো অনেক দূরে, এখান থেকে আরো ৪০ কিলোমিটার মতো বাস জার্নি আছে, তারপর আবার হাঁটা পথ। দুপুরে লাঞ্চ করেছি সেই ২টোয়, কাজের চাপে বিকেল থেকে পেটে দানা পানি কিছুই পড়েনি, খিদের চোটে পেট তখন মোচড় দিচ্ছে। স্টেশনের পাশেই একটা ছোট টং দোকান দেখে দাঁড়িয়ে পড়লাম। এক প্লেট ডিম টোস্ট আর এক কাপ ধোয়াটা চা খেয়ে একটা সিগারেট ধরিয়ে বাস স্ট্যান্ডের দিকে হাঁটতে শুরু করলাম। বাসে উঠে জানালার পাশে সিটটা পেলাম না, মেজাজটা খারাপ হয়ে গেল। বসলাম মাঝখানে একটা সারিতে। আমার পাশে যিনি বসেছিলেন তিনি স্থানীয় এক ভদ্রলোক। ভদ্রলোকের বয়স ৫০ এর কাছাকাছি হবে, চোখে বেশ মোটা একটা চশমার ফ্রেম। কথায় কথায় জানলাম তিনি একটি প্রাইমারি স্কুলের শিক্ষক এখানেরই। আমি তাকে ফ্যাক্টরির লোকেশনটা জিজ্ঞাসা করলাম। তিনি বললেন বাস যেখানে আপনাকে নামাবে সেখান থেকে ফ্যাক্টরি পর্যন্ত পায়ে হেঁটে যেতে আরো প্রায় ২০ মিনিট লাগবে, রাস্তাটা ভাই খুব একটা ভালো না, একটু সাবধানে যাবেন। বাস থেকে নামার পর ভদ্রলোক আমার সাথে বাস স্ট্যান্ডে কিছুক্ষণ দাঁড়িয়েছিলেন। তার হাব ভাবটা আমার কাছে কেমন যেন অদ্ভুত লাগছিল। তিনি বারবার আমার দিকে এমন ভাবে তাকাচ্ছিলেন যেন কিছু বলতে চান, কিন্তু সংকোচে বলতে পারছেন না। আমি আর থাকতে না পেরে জিজ্ঞাসা করলাম, ভাই সাহেব, কিছু কি বলতে চান, কোনো সমস্যা? ভদ্রলোক ইতস্তত করে এদিক ওদিকে তাকালেন, তারপর গলা নামিয়ে বললেন, দেখুন, আপনি বাইরের মানুষ তাই বলছি, এই ফ্যাক্টরিটা নিয়ে এলাকার অনেক কথা চালু আছে। কিছুদিন আগে ওখানে খুব বড় একটা ঝামেলা হয়েছিল। ফ্যাক্টরিটা দুই পার্টনার মিলে চালাতো, কিন্তু মাস কয়েক আগে কোন একটা বিষয় নিয়ে দুই পার্টনারের মধ্যে ভয়াবহ ঝগড়া হয়। শুনেছি ঝগড়াটা হাতাহাতি পর্যন্ত পৌঁছে গিয়েছিল। এদের মধ্যে একজন পার্টনারের অতীত রেকর্ড খুব একটা ভালো ছিল না। কয়েক বছর আগেও সে এলাকার কুখ্যাত সন্ত্রাসী ছিল। চাঁদাবাজি, মারামারি, এসবই ছিল তার নিত্যদিনের কাজ। পরে ভোল পাল্টে ব্যবসায়ী সেজে বসেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হল, ওই ঝগড়ার পর থেকে দ্বিতীয় পার্টনারকে আর কখনো দেখা যায়নি। সন্ত্রাসী পার্টনারটা বলে তার বন্ধু নাকি ব্যবসা ছেড়ে বিদেশে চলে গিয়েছে, কিন্তু গ্রামের মানুষের সন্দেহ অন্য জায়গায়। অনেকে বলে ওই রাতে ফ্যাক্টরির ভেতর থেকে অদ্ভুত সব আওয়াজ আসছিল। ভদ্রলোকের কথা শুনে আমার বুকের ভেতরটা একটু ছ্যাত করে উঠল। একে তো অচেনা জায়গা, তারপর রাতও বাড়ছে। আমি ভাবলাম যত দ্রুত সম্ভব কাজটা শেষ করে ফিরতে হবে। বাস কন্ডাক্টরের কাছে আগেই জেনে নিয়েছিলাম ফেরার শেষ বাস কয়টার দিকে। সে জানিয়েছিল বাস 9:30। ঘড়িতে তখন 8:10। হাতে খুব বেশি সময় নেই, আর দেরি না করে একটা ভ্যান ঠিক করলাম। 20 টাকার ভাড়ায় 15 মিনিটের রাস্তা 10 মিনিটে পার করে আমাকে ফ্যাক্টরির গেটে নামিয়ে দিল সে। ফ্যাক্টরিটা বেশ নির্জন জায়গায়, চারপাশে বড় বড় গাছপালা, জনবসতি খুব একটা নেই। গেট দিয়ে ঢুকে ম্যানেজারের খোঁজ করলাম, মালিক নেই, তবে ম্যানেজার সাহেব ছিলেন। আমি আমার ভিজিটিং কার্ড দিয়ে ব্যাংকের লোনের ব্যাপারে কথা বললাম, কিন্তু অবাক করার বিষয় হল ম্যানেজার সাহেব কোনো ঝামেলা করলেন না, উল্টো আমাকে বসিয়ে চা খাওয়ালেন এবং বকেয়া 3 মাসের কিস্তি পুরো টাকাটা ক্যাশ আকারে আমার হাতে বুঝিয়ে দিলেন। আমি তো মনে মনে হাফ ছেড়ে বাঁচলাম। ভেবেছিলাম না জানি কত ঝামেলা পোহাতে হবে, কিন্তু কাজটা এত সহজে হয়ে যাবে তা ভাবিনি। টাকাটা ব্যাগে ভরে রশিদ নিয়ে যখন ফ্যাক্টরি থেকে বের হলাম তখন রাত 9:45 বেজে গেছে। হাতে সময় খুব কম, 9:30 শেষের বাসটা ধরতেই হবে। ফিরতে পথে কোনো ভ্যান বা রিক্সা পেলাম না, অগত্যা পায়ে হেঁটেই বাসস্ট্যান্ডের দিকে রওনা দিলাম। রাস্তাটা মাটির দুপাশে ঘন জঙ্গল আর বড় বড় গাছ, জনমানবহীন পথ। আমি দ্রুত পায়ে হাঁটছি। কিছুদূর আসার পর হঠাৎ করেই আবহাওয়া বদলতে শুরু করলো। এতক্ষণ আকাশ পরিষ্কার ছিল, কিন্তু আচমকা কোথা থেকে কালো মেঘ এসে আকাশ ঢেকে ফেলল। সনসন করে বাতাস বইতে শুরু করল। বাতাসের তোরে রাস্তার দুই পাশের গাছগুলো ডানে বায়ে দুলতে লাগলো। মনে হচ্ছে প্রকৃতি যেন এক অমঙ্গলের ইঙ্গিত দিচ্ছে। হঠাৎ বিকট শব্দে বাজ পড়ল, আর সাথে সাথে রাস্তার ল্যাম্পপোস্টের আলোগুলো দপ করে নিভে গেল। লোডশেডিং, একে তো অমাবস্যার কাছাকাছি সময়, তারপর এই জঙ্গল, চারপাশটা যেন নিকষ কালো অন্ধকারে ডুবে গেল। দূরে দু একটা ল্যাম্পপোস্ট টিম টিম করে জ্বলছিল, সেগুলো বাতাসে তোড়ে নিভে গেল। আমার কাছে টর্চ লাইট ছিল না, মোবাইলের ফ্ল্যাশলাইটটাও খুব একটা শক্তিশালী না। সেই আবছা আলোয় আমি রাস্তার ঠাউরে এগোতে লাগলাম। হঠাৎ মনে হলো আমার পেছনে যেন কেউ হাঁটছে, খসখস শব্দ হচ্ছে, শুকনো পাতার উপর দিয়ে কেউ যেন ভারী পায়ে হেঁটে আসছে। আমি থমকে দাঁড়ালাম, পেছনের শব্দটাও থেমে গেছে। ঘাট ঘুরিয়ে তাকালাম, কিন্তু অন্ধকারে কাউকে দেখতে পেলাম না, শুধু বাতাসের শোষো আওয়াজ আর গাছের পাতার একটা মর্মর ধ্বনি। মনের ভুল ভেবে আবার হাঁটতে শুরু করলাম, কিন্তু না, ভুল নয়, আবার সেই পায়ের শব্দ, এবং এবার মনে হলো শব্দটা আরো কাছে চলে এসেছে। আমি হাঁটার গতি বাড়ালাম, পেছনের শব্দটা তাল মিলিয়ে দ্রুত হলো। আমার ব্যাগে তখন ব্যাংকের কিস্তির অনেকগুলো টাকা। মাথায় চিন্তা এলো, নির্ঘাত কোনো ছিনতাইকারী এবার ডাকাত পিছু নিয়েছে, হয়তো ফ্যাক্টরিকে খবর দিয়েছে যে আমি টাকা নিয়ে ফিরছি। এই ভেবে আমি ব্যাগটা বুকের সাথে শক্ত করে চেপে ধরলাম এবং প্রায় দৌড়ানোর ভঙ্গিতে হাঁটতে লাগলাম। আরো কিছু দূর যাওয়ার পর হঠাৎ সামনের দিকে আমার চোখ আটকে গেল। মনে হলো আমার থেকে 20-30 হাত দূরের মাঝখানে, রাস্তার মাঝখানে কেউ একজন দাঁড়িয়ে আছে, অন্ধকারের মধ্যে একটা ছায়ার মতো অবয়ব। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, এত জোরে বাতাস বইছে অথচ ছায়াটা একদম স্থির, তার কাপড়ের কোনো অংশও নড়ছে না, সে নিজেও নড়ছে না, যেন মাটির সাথে সে গেঁথে আছে। আমার শরীরটা হিম হয়ে গেল, কিন্তু দাঁড়িয়ে থাকার উপায় নেই। শেষ বাসটা মিস করলে এই ভূতুরে জায়গায় সারা রাত আমাকে কাটাতে হবে। আমি সাহস সঞ্চয় করলাম, মনে মনে দোয়া ইউনুস পড়তে পড়তে আমি রাস্তার এক পাশ দিয়ে সন্তর্পণে এগোতে লাগলাম। আমার চোখ ওই ছায়াটার দিকে। আমি যখন ছায়াটার খুব কাছাকাছি পৌঁছে গেছি তখনই আবার আকাশ ছেড়ে বিকট শব্দে বাজ পড়ল। বৈদ্যুতিক সেই তীব্র ঝলকানি মুহূর্তের জন্য চারপাশ দিনের মতো আলোকিত করে দিল, আর সেই আলোয় আমি যে দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমার সামনে যে দাঁড়িয়ে আছে তাকে মানুষ বলা চলে না। তার পরনে কাপড় ফালি ফালি হয়ে ছিঁড়ে আছে, তার সারা শরীরে দগদগে খা আর রক্তের দাগ, চামড়া পচে গেলে খসে গেলে যেরকম অবস্থা হয় ঠিক সেরকম। কিন্তু সবচেয়ে ভয়ানক দৃশ্য ছিল তার ঘাড়ে। লোকটার মাথাটা শরীর সাথে অস্বাভাবিকভাবে হেলেছিল, মনে হচ্ছে তার ঘাড় এক সাইড থেকে কাটা। আমি তাকে দিয়ে একটা ক্যাচ ক্যাচ শব্দ হলো, তার চোখের পলক আমার শরীর থেকে ছিন্ন ভিন্ন হয়ে ধপাস করে মাটিতে পড়ে গেলাম। আমি আমার রক্ত পানি হয়ে গেল, আমি চিৎকার করতে লাগলাম কিন্তু গলা দিয়ে কোনো স্বর বেরোলো না। আমি দেখলাম মাটিতে পড়ে থাকা গলাটা আমার দিকে এগিয়ে আসছে, কিন্তু ওই মুন্ডুহীন দেহটা তার ঘাড়ের কাটা অংশ দিয়ে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে, সে আমাকে দিকে ধেয়ে আসছে। তার দুই হাত বাড়ানো যেন আমাকে চাপটে ধরতে চাইছে। এবার আমি আর নিজেকে সামলাতে পারলাম না, জান প্রাণ নিয়ে দৌড় দিলাম। কোথায় যাচ্ছি, কোন দিকে যাচ্ছি কিছুই জানি না, শুধু জানি পালাতে হবে। এই বিভৎস দৃশ্য আর ওই পচা লাশের গন্ধ আমাকে পাগল করে দিচ্ছিল। অন্ধকারে কতবার যে হোঁচট খেলাম, কতবার যে কাটা ঝোপে আমার জামা কাপড় ছিঁড়ে গেল তার হিসাব নেই। কিন্তু আমি থামলাম না, আমার পেছনে সেই ভারী পায়ের আওয়াজ তখনও শোনা যাচ্ছে, থপ থপ থপ। মনে হচ্ছে সেই মুন্ডহীন প্রেতাত্মা আমার ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে। দৌড়তে দৌড়তে হঠাৎ সামনে তীব্র আলো দেখতে পেলাম, কোন গাড়ির হেডলাইট। আমি হাত নেড়ে থামানোর চেষ্টা করলাম কিন্তু গতি সামলাতে পারলাম না, সোজা গিয়ে গাড়িটার সামনে হুমড়ি খেয়ে পড়লাম। তারপর আর কিছুই মনে নেই আমার। জ্ঞান যখন ফিরল আমি দেখি হাসপাতালে বিছানায় শুয়ে আছি, হাতে স্যালাইন চলছে, পাশে পুলিশের পোশাক পরা দুজন লোক দাঁড়িয়ে আছে। আমাকে চোখ মেলতে দেখে একজন এগিয়ে এলেন। জানলাম আমি যে গাড়িটার সামনে পড়েছিলাম সেটা ছিল পুলিশের টহল ভ্যান। উনারাই আমাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসেছেন। পুলিশ অফিসার আমাকে জিজ্ঞাসা করলেন, এত রাতে এই রাস্তায় আপনি কি করছিলেন আর দৌড়াচ্ছিলেন বা কেন? আমি কাঁপা কাঁপা গলায় পুরো ঘটনাটা তাদের খুলে বললাম। ফ্যাক্টরি, লোন কালেকশন, লোডশেডিং আর সে মুন্ডহীন লাশ, সব শুনে অফিসার দুজন একে অপরের দিকে তাকালেন। তাদের চোখে বিস্ময় নেই, বরং কেমন যেন একটা পরিচিত আতঙ্ক। বয়োজ্যেষ্ঠ হাবিলদার বললেন, ভাই আপনার কপাল খুব ভালো যে আমাদের গাড়িটা ওদিক দিয়ে তখন যাচ্ছিল, এই রাস্তাটা তো অভিশপ্ত। ফ্যাক্টরির ওই মালিক তার পার্টনারকে খুন করে এই জঙ্গলের এলাকাতেই কোথাও পুঁতে ফেলেছিল শোনা যায়, কিন্তু লাশটা আর কখনো পাওয়া যায়নি। গত কয়েক মাস ধরে সন্ধ্যার পরই ওই রাস্তা দিয়ে যারা যায় তারা অনেকেই বলেছে এক মুন্ডহীন মানুষকে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকতে দেখেছে তারা। অনেকে ভয় জ্ঞান হারিয়েছে, দু একজন তো হার্ট অ্যাটাক করে মারাও গেছে। আমরা খবর পেয়ে ওই এলাকায় টহল বাড়াতে গিয়েছিলাম। আমরা যখন আপনাকে পাই তখন আপনার পেছনে কেউ ছিল না, তবে তিনি একটু থামলেন, তারপর আবার বললেন, তবে আপনার পায়ের কাছে আমরা অদ্ভুত কিছু কাদার দাগ পেয়েছি যা মানুষের পায়ের ছাপের মতো মোটেও ছিল না, আর বাতাসে একটা পচা মাংসের গন্ধ আমরাও পেয়েছিলাম। এসবের পর আমি আবার চাকরিতে ফিরি, ব্যাংক থেকে আমাকে পরে ট্রান্সফার করে দেওয়া হয়েছিল, কিন্তু সেই রাতের বিভীষিকা আমি আজও ভুলতে পারিনি। এখনো লোডশেডিং হলে বা নির্জন রাস্তায় হাঁটলে মনে হয় এই বুঝি পেছনে অন্ধকারের ভেতর থেকে কোনো মুন্ডহীন ছায়া আমার দিকে হাত বাড়িয়ে দেবে। প্রিয় লিসেনার্স, এই ছিল প্রথম ঘটনা। আমরা এখন দ্বিতীয় ঘটনার দিকে অগ্রসর হব। এই ঘটনাটিও আমাকে তিনি শেয়ার করেছেন, আমি তার ভাষাতেই বলছি। বাইরে তখন আকাশ ভেঙে বৃষ্টি নামছে, শ্রাবণের অঝোর ধারা যেন থামার কোনো নামগন্ধ নেই। জানালার কাছে বৃষ্টির ছাট এসে এমনভাবে আছড়ে পড়ছে মনে হচ্ছে কেউ যেন বাইরে থেকে কাঁচটা ভেঙে ভেতরে ঢোকার জন্য মরিয়া হয়ে উঠেছে। ঘরের ভেতরটা বেশ অন্ধকার, মাঝখানে রাখা একটা পুরনো সেগুন কাঠের টেবিল, উপরে জ্বলছে একটা মোমবাতি, সেই মোমবাতির শিখাটা বাতাসের ঝাপটায় বারবার কেঁপে কেঁপে উঠছে, আর সেই কাঁপুনি আমাদের চারজনের ছায়াকে দেয়ালে এমনভাবে নাড়াচ্ছে যেন ছায়াগুলো জীবন্ত হয়ে আমাদের দিকে তাকিয়ে হাসছে। নাসির চাচা নিজের চেয়ারে একটু নড়ে চড়ে বসলেন, তার কপালে চিন্তার ভাঁজ। তিনি নিচু গলায় প্রায় ফিসফিস করে বললেন, তার মানে তুই বলতে চাইছিস মুন্ডহীন অভাবটা আসলে সেই খুন হওয়া পার্টনারের ছিল। প্রতিশোধ নেওয়ার জন্য সে জিন হয়ে ফিরে এসেছে। মুহিব চাচাটা দীর্ঘশ্বাস ফেললেন। তার হাতে ধোয়া ওঠা চায়ের কাপ, তিনি বললেন, হতে পারে, ইসলামে তো আছে মানুষ মারা গেলে তার আত্মা দুনিয়ায় ফেরে না, কিন্তু শয়তান বা বদ জিনরা মানুষের রূপ ধরে মানুষকে ভয় দেখায় বা ক্ষতি করে। বিশেষ করে যদি অপঘাতে মৃত্যু হয় তবে শয়তান সেই সুযোগটাই নেয়। ওই জায়গাটা হয়তো কোনো খারাপ জিনের আচর ছিল যে ওই লোকটার মৃত্যু সুযোগ নিয়ে ফিতনা সৃষ্টি করেছে। হঠাৎ আমাদের দিকে তাকিয়ে শফিক ভাই বললেন, ভাই সাহেব, আপনার ঘটনা তো একটু শুনলাম, এবার আমার কিছু কথা আছে। শফিক ভাই আমাদের মধ্যে সবচেয়ে চুপচাপ স্বভাবের মানুষ, তিনি সচরাচর গল্প বলেন না, আড্ডায় থাকলেও বেশিরভাগ সময় শ্রোতা হয়েই থাকেন। আজ তার মুখে আগ বাড়িয়ে তার ঘটনা শোনানোর কথা শুনে আমরা সবাই বেশ আগ্রহী হয়ে উঠলাম। আমি আর নাসির চাচা সবাই নড়ে চড়ে বসলাম। শফিক ভাই শুরু করতে যাবেন, ঠিক তখনই ঘরের কোণে জ্বলতে থাকা মোমবাতিটা কোনো বাতাস ছাড়াই দপ করে নিভে গেল। আমরা সবাই চমকে উঠলাম। বাইরে বৃষ্টির শব্দ আর মেঘের গর্জনের মধ্যে ঘরের হঠাৎ অন্ধকার এক অদ্ভুত আতঙ্কের সৃষ্টি করল। গগন চাচা পকেট থেকে লাইটার বের করে খসখস শব্দে আবার মোমবাতিটা জ্বালালেন, কিন্তু আলো জ্বালাতেই আমরা অবাক হয়ে গেলাম। শফিক ভাইয়ের চেয়ারটা ফাঁকা, তিনি সেখানে নেই, অথচ দরজা বা জানালা খোলার কোনো শব্দ আমরা পাইনি। ঘরটা খুব বড় নয়, পালানোর কোনো জায়গাও নেই, দরজায় খিল দেওয়া। নাসির চাচা ফিসফিস করে বললেন, শফিক কোথায়, কোথায় গেলে, বাথরুমে গেলে নাকি? আমি এদিক ওদিক তাকালাম, বললাম, কিন্তু দরজা খোলার তো কোনো শব্দ পেলাম না চাচা। আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম, 5-10 মিনিট, কিন্তু শফিক ভাই ফিরলেন না। মুহিব চাচা বললেন, ও সবসময় এমন, হুট করে উধাও হয়ে যায়, হয়তো বারান্দায় গেছে সিগারেট খেতে, অন্য মানুষকে মানুষ তো, হয়তো আমরা খেয়াল করিনি কখন উঠে গেছে। বাদ দাও, ও ফিরে এসে বলবে, ততক্ষণ আমি একটা গল্প শুরু করি। এই গল্পটা সুন্দরবনের কাছাকাছি একটা গ্রামের। মহিপ চাচা গলাটা একটু পরিষ্কার করে নিলেন। বাইরে তখন বিদ্যুৎ চমকাচ্ছে, সেই আলোর ঝলকানিতে মাঝে মাঝে ঘরের ভেতরটা আলোকিত হয়ে যাচ্ছে। তিনি শুরু করলেন তার ঘটনা। বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে একটা গ্রাম আছে, জায়গাটা বাঘেরহাটার খুলনা বর্ডার এলাকায়। সুন্দরবনে খুব কাছে হওয়ায় গ্রামটা যেমন সুন্দর তেমনি রহস্যময়। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে কালো জলে ভরা এক নদী, তার নাম কালী নদী। গ্রামের মানুষ বিশ্বাস করত এই নদীতে বাস করে তিন বোন। মানুষ তাদের নাম দিয়েছে কালী নদীর তিন পেতনি বা তিন বোন। তবে মুরব্বীরা বলেন ওগুলো পেতনি নয়, ওগুলো হলো ইবলিশের চেলা, শক্তিশালী খবির চিন। লোককথা আছে, বহু বছর আগে এই গ্রামে এক বিধবা মায়ের তিন মেয়ে ছিল। তারা দেখতে ছিল পরীর মতো সুন্দর, কিন্তু গ্রামের কিছু লম্পট জোরদার তাদের উপর কুনজর দেয়। নিজেদের ইজ্জত ও সম্ভ্রম বাঁচাতে তিন বোন এক অমাবস্যার রাতে একেবারে হাত ধরে কালী নদীর গভীর জলে ঝাঁপ দেয়। তাদের লাশ আর পাওয়া যায়নি। সেই থেকে গ্রামের মানুষ বিশ্বাস করে ওই তিন বোনের মৃত্যুর পর থেকে সেখানে খারাপ জিনের আসর রয়েছে। এই জিনেরা তিন বোনের রূপ ধরে মানুষকে ধোকা দেয়। তারা গ্রামের তথাকথিত রক্ষক, আবার কেউ তাদের অসম্মান করলে তারা হয়ে ওঠে ভয়ঙ্কর সংহারক। প্রতি বছর মাঘ মাসের অমাবস্যায় গ্রামের মানুষ নদীর ঘাটে একটা বিশেষ দোয়া ও শিরনি দেওয়ার আয়োজন করে। মাটির পাতিলে দুধ, কলা, চিড়ে আর গুড় মেখে নদীর পাড়ে রেখে আসা হয়। সাথে দেওয়া হয় সুগন্ধি আগরবাতি আর লোবান। নিয়ম হল এই শিরনি দেওয়ার সময় কোনো কৃত্রিম আলো মানে টর্চ বা হ্যারিকেন নেওয়া যাবে না, আর কেউ উচ্চস্বরে কথা বলতে পারবে না। এটা কোনো রিচুয়াল নয়, বরং গ্রামের মানুষ মনে করে সৎকা দিলে বালা মুসিবত দূর হয় আর জিনেরা হয়তো বা উৎপাত করবে না। মহিপ চাচা একটু থামলেন, চায়ের কাপে একটা চুমুক দিয়ে আবার বলতে শুরু করলেন, গত বছর শীতের ছুটিতে ঢাকা থেকে লিফান নামের এক যুবক ওই গ্রামে তার খালার বাড়িতে বেড়াতে যায়। লিফানের বাড়ি সেই গ্রামেই ছিল। লিফান আধুনিক ছেলে, ঢাকায় বড় হয়েছে, ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করত। ভূত প্রেত জিন পরি এসব সে একেবারে বিশ্বাস করত না, সেগুলো কুসংস্কার বা গাইয়া গাল গল্প বলে উড়িয়ে দিত। তার লজিক হল বিজ্ঞান যা প্রমাণ করতে পারে না তার কোনো অস্তিত্ব নেই। সেদিন ছিল সেই মাঘী পূর্ণিমার রাত, গ্রামের সবাই প্রস্তুতি নিচ্ছিল ঘাটে শিরনি দেওয়ার। লিফানের খালা রহিমা খালা তাকে বারবার বারণ করেন, বলেন, বাবা লিফান, আজ রাতে নদীর দিকে যাস না, আজ খারাপ বাতাস বইছে, মুরব্বীরা নিষেধ করেছেন। রহিমা খালা খুব পরহেজগার মানুষ ছিলেন, তিনি জানেন গ্রামের ইতিহাস, কিন্তু লিফান তার কথা শোনে না। সে তো অ্যাডভেঞ্চার প্রিয়, সে ভাবল দেখি আসি গ্রামের মানুষ অন্ধকারে কিসব পাগলামি করে। সে লুকিয়ে লুকিয়ে গ্রামের মুরব্বীদের পিছু নিল। তার পরনে ছিল জিন্স আর কালো জ্যাকেট, পায়ে ছিল দামি স্নিকার্স। নদীর ঘাটে তখন ঘুটঘুটে অন্ধকার, আকাশে চাঁদ ছিল না, তারাও মেঘের আড়ালে ঢাকা। সবাই নিঃশব্দে মাটির পাতিলগুলো নদীর পাড়ে রেখে মনে মনে দোয়া পড়ছিল। বাতাস ভারী হয়ে আছে লোপানের গন্ধে, নদীর জল স্থির যেন কালো কাঁচের মতো। লিফান ঝোপের আড়ালে দাঁড়িয়ে সব দেখছিল, তার কাছে পুরো ব্যাপারটা হাস্যকর লাগল। সে মনে মনে ভাবল, এই একবিংশ শতাব্দীতে এসেও মানুষ খাবারের অপচয় করছে কিছু কাল্পনিক ভয়ের কারণে। হঠাৎ তার মনে হলো একটু মজা করা যাক। সে তার পকেট থেকে হাই পাওয়ারের রিচার্জেবল টর্চটা বের করল এবং সোজা নদীর জলের উপরে ফেলল। তীব্র আলোয় নদীর কালো জল চকচক করে উঠল। সে আলোর ছটায় মনে হলো নদীর নিচ থেকে কিছু একটা নড়ে উঠল। গ্রামের মুরব্বীরা আতঙ্কে শিউরে উঠলেন। গ্রামের ইমাম সাহেব, যিনি দোয়া পড়ছিলেন, তিনি চমকে উঠে ফিসফিস করে বললেন, সর্বনাশ, কে আলো জ্বালালি? নিভা, শিগগির নিভা, ওরা রেগে যাবে। লিফান হাসতে হাসতে ঝোপ থেকে পেরিয়ে এলো। তার হাতে টর্চটা তখনও জ্বলছে। সে বলল, আরে ধুর হুজুর, আপনারা এই যুগে এসে এসব বিশ্বাস করেন? ভূত বা জিন বলতে কিছুই নেই, এসব আপনাদের মনের ভুল। এই যে দেখেন, আমি আলো ফেলছি। কই আপনার তিন বোন? কেউ তো এলো না। আর এই খাবারগুলো নষ্ট না করে গরিবদের দিলেও তো পারতেন। ইমাম সাহেব ভয়ে কাঁপছিলেন। তিনি বললেন, বাবা, তুমি জানো তুমি কি করেছ? আলোটা নেভাও, এখান থেকে চলো। লিফান তার কথায় কান দিল না। সে অবজ্ঞার ভরে সামনে রাখা একটি মোমবাতির পাতিল লাথি মারল। পাতিলটা গিয়ে নদীর জলে পড়ল। ঝপ করে একটা শব্দ হল, সাথে সাথে বাতাস যেন থমকে গেল। নদীর জল থেকে একটা অদ্ভুত বুদবুদ ওঠার মতো শব্দ হল। মনে হলো জলের নিচ থেকে কেউ যেন একটা দীর্ঘশ্বাস ফেলল। বাতাস হঠাৎ ভারী হয়ে গেল, আর সেই বাতাসে একটা পচা গন্ধ ভেসে এলো, যেন হাজার বছরের পুরনো পচা লাশ আর শ্যাওলার গন্ধ। মুরব্বীরা আর এক মুহূর্ত দেরি করলেন না। তারা বুঝলেন বিপদ আসন্ন। তারা লিফানকে একরকম জোর করে টেনে হিঁচড়ে গ্রামে ফিরিয়ে নিয়ে গেলেন। লিফান তখনও হাসছিল। তার কাছে এটা ছিল মুরব্বীদের অযথা ভয়। বাড়িতে ফিরে রহিমা খালা সব শুনে মাথায় হাত দিয়ে বসে পড়লেন। তিনি জায়নামাজে বসে কাঁদতে কাঁদতে বললেন, তুই এটা কি করলি লিফান? তুই ওদের অসম্মান করেছিস। ভজ্জিনেরা তোকে ছাড়বে না, ওরা খুব প্রতিশোধ পরায়ণ হয় রে। লিফান সোফায় গা এলিয়ে বসে বলল, খালা, তুমি বেশি চিন্তা করো না, কিচ্ছু হবে না। চলো রাতে ভালো করে খাসির মাংস দিয়ে ভাত খাবো, খিদে পেয়েছে আমার। সে রাতে লিফান বেশ তৃপ্তি করেই খেলো, কিন্তু সেই রাতে লিফানের শান্তি বেশিক্ষণ স্থায়ী হল না। রাত তখন গভীর, গ্রামের সবাই ঘুমিয়ে পড়েছে, বাইরে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে না, এক অদ্ভুত নিস্তব্ধতা। মাঝরাতে হঠাৎ লিফানের ঘুম ভেঙে গেল। তার মনে হল ঘরের ভেতরে কেউ হাঁটছে। ঘরের মেঝে কাঠের তৈরি, তার হাঁটার শব্দটা স্পষ্ট শোনা যাচ্ছে, কিন্তু শব্দটা সাধারণ মানুষের হাঁটার মতো নয়। মনে হচ্ছে ভেজা পায়ে কেউ হাঁটছে, আর তার সাথে ঝমঝম করে নূপুরের আওয়াজ। লিফান ধড়মড় করে উঠে বসল, তার বুক ধড়ফড় করছে। সে ভাবল মনের ভুল হয়তো। সে লাইট জ্বালাতে সুইচ টিপল, কিন্তু লাইট জ্বলল না। লোডশেডিং চলছে, জানালার বাইরে চাঁদের আবছা আলো নেই, কিন্তু ঘরের ভিতরে এক অদ্ভুত নীলাপ জ্যোতি। সেই আবছা আলোয় সে দেখল তার বিছানার পায়ের কাছে তিনজন নারী দাঁড়িয়ে আছে। তাদের পরনে ছিল সাদা শাড়ি, কিন্তু শাড়িগুলো ভিজে চুপ চুপ করছে। সেখান থেকে টপ টপ করে পানি পড়ছে মেঝের ওপর। তাদের লম্বা কালো চুলগুলো মুখের উপরে এমন ভাবে ছড়ানো যে তাদের চেহারাও দেখা যাচ্ছে না। ঘরের তাপমাত্রা হঠাৎ করে হিমাঙ্কের নিচে নেমে যেতে লাগলো। লিফানের মনে হল তার হাড় পর্যন্ত জমে গেছে। লিফানের গলা শুকিয়ে কাঁচ, সে চিৎকার করতে চাইল, খালা বাঁচাও, কিন্তু তার মুখ দিয়ে কোনো শব্দ বের হল না। বোবায় ধরা মানুষের মতো সে শুধু ফেলফেল করে তাকিয়ে রইল। তার হাত পা অবশ হয়ে গেছে, সে নড়তেও পারছে না। একেই বলে স্লিপ প্যারালাইসিস বা বোবায় ধরা, কিন্তু লিফান বুঝতে পারছিল এটা কোনো রোগ নয়। ওই তিনজন নারী ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগলো। তাদের শরীর থেকে পচা নদীর পাক আর শ্যাওলার গন্ধ আসছে। সেই গন্ধে লিফানের বমি আসার উপক্রম হল। হঠাৎ মাঝখানের নারীটি তার চুলের আড়াল থেকে মুখটা একটু বের করল, কিন্তু সেখানে কোনো চামড়া ছিল না, ছিল শুধু পচে যাওয়া মাংস আর হাড়। সে তার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, আমাদের খাবারে লাথি মেরেছিস, আমাদের অসম্মান করেছিস, এখন তোর পালা, আমাদের সাথে চল। লিফান জ্ঞান হারালো। পরদিন সকালে তার যখন জ্ঞান ফিরল তখন তার শরীরে তীব্র জ্বর, গা পুড়ে যাচ্ছে, চোখ দুটো জবা ফুলের মতো লাল আর সারা গায়ে কাদা মাখানো। অথচ সে ঘর থেকে বাইরে বেরই হয়নি। ঘরের মেঝেতে কাদার দাগ। রহিমা খালা অবস্থা দেখে স্থানীয় মসজিদের বড় হুজুরকে ডেকে আনলেন। হুজুর লিফানের অবস্থা দেখে গম্ভীর হয়ে গেলেন। তিনি লিফানের চোখের দিকে তাকিয়ে সুরা ফালাক আর সুরা নাস পাঠ করলেন, কিন্তু লিফান ছটফট করতে লাগলো, যেন কোরআনের আয়াতগুলো তার শরীরে আগুনের মতো লাগছে। হুজুর দীর্ঘশ্বাস ফেলে বললেন, ওকে শক্তিশালী ইফরিত জিন আছর করেছে, নদীর ওই তিন বনরূপী জিনরা ওর উপর ক্ষুব্ধ ও বড় অন্যায় করেছে, এর কাফফারা আদায় করতে হবে, নইলে ওকে বাঁচানো যাবে না, ডাক্তারি চিকিৎসায়ও কাজ হবে না। লিফানের বাবা মা ঢাকা থেকে ফোন করেছেন, কিন্তু রহিমা খালা তাদের কিছু জানাতে সাহস পাচ্ছেন না। লিফান তখন ভয় এতটাই দুর্বল হয়ে পড়েছে যে সে যেকোনো কিছু করতে রাজি, তাই সেই বিজ্ঞান মনস্ক ব্যক্তি সেই দম্ভ তার সবকিছু চূর্ণ হয়ে গেল। হুজুর বললেন, আজ রাতেই ওকে নদীর ঘাটে যেতে হবে একা, সাথে করে নিয়ে যেতে হবে কাঁচা দুধ আর আতর, ওকে নিজেই ক্ষমা চাইতে হবে, যদি ওরা দয়া করে তবেই ও বাঁচবে। তবে মনে রাখবি লিফান, নদীর জলে নামবি না খবরদার, শুধু পাড়ে দাঁড়িয়ে ক্ষমা চাইবি, আর আমি এখান থেকে দোয়া পড়ব। সেদিন রাতে লিফান কাঁপতে কাঁপতে নদীর ঘাটে গেল। তার শরীরে জ্বর, পা চলছে না, হাতে দুধের বাটি, চারপাশ বেশ নিস্তব্ধ, গ্রামের কেউ আজ ঘরের বাইরে বের হয়নি। লিফান নদীর পাড়ে গিয়ে দাঁড়ালো। সে কাঁপা কাঁপা গলায় বলল, আমাকে মাফ করে দিন, আমি ভুল করেছি, আমি কখনো এমন করব না, আল্লাহর ওয়াস্তে আমাকে ক্ষমা করে দিন। সে দুধের বাটিটা মাটিতে রাখতে যাবে, ঠিক তখনই সে শুনল এক পরিচিত কণ্ঠস্বর, তার মায়ের গলা, একদম স্পষ্ট, লিফান, বাবা লিফান, তুই এসেছিস। লিফান চমকে উঠল, তার মা তো ঢাকায়, এখানে তিনি কিভাবে আসবেন? সে তাকালো নদীর দিকে, দেখল জলের ওপর আবছা কুয়াশার মধ্যে তার মায়ের মতো কেউ একজন দাঁড়িয়ে তাকে হাতছানি দিয়ে ডাকছে। মায়ের পরনে সেই শাড়িটা যেন তিনি গত ঈদে কিনেছিলেন। আয় বাবা, আমার কাছে আয়, ওরা আমাকে আটকে রেখেছে, তুই এসে আমাকে নিয়ে যা, আমি খুব কষ্টে আছি রে বাবা। লিফানের যুক্তি বুদ্ধি তখন লোপ পেয়েছে, জ্বরের ঘোরে আর মায়ের ডাকে সে ভুলে গেল হুজুরের সতর্কবাণী। শয়তান এভাবেই মানুষকে ধোকা দেয়, তার দুর্বল জায়গায় আঘাত করে। সে মা বলে চিৎকার করে পানির দিকে পা বাড়ালো। সে ভাবল তার মা সত্যি হয়তো বা কোনো বিপদে আছে। সে এক পা দুপা করে পানির কাছে গেল, কিন্তু যেই না প্রথম পা নদীর পানিতে ভিজল, অমনি মাটিটা যেন জ্যান্ত হয়ে উঠল, সাধারণ কাদা নয়, মনে হল হাজার হাজার কালো হাত মাটি ফুড়ে বের হয়ে তার পা দুটো চাপটে ধরল। লিফান চিৎকার করে ওঠার আগেই সেই হাতগুলো তাকে নিচের দিকে টানতে শুরু করলো। সে দেখল পানির উপর দাঁড়িয়ে থাকা অবয়বটা তার মায়ের নয়, কুয়াশা সরে যেতেই বেরিয়ে এলো সেই বিভৎস দৃশ্য, তিনটি কঙ্কালসার নারী মূর্তি, তাদের চোকটরে চোখ নেই, আছে শুধু জ্বলন্ত অঙ্গার, তাদের মুখের চামড়া ঝুলে আছে, তারা খিলখিল করে হাসছে, সেই হাসি কোনো মানুষের নয়, যেন নরকের উল্লাস। সেই হাসির শব্দে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে উঠল। লিফান নিজেকে ছাড়ানোর চেষ্টা করল, কিন্তু কাদা তাকে চুম্বকের মতো টেনে ধরেছিল। অদ্ভুত ব্যাপার হলো সে পানিতে ডুবছিল না, সে শুকনো মাটিতেই তলিয়ে যাচ্ছিল, প্রথমে হাঁটু তারপর কোমর। সে দুই হাত দিয়ে পাড়ের ঘাস আঁকড়ে ধরার চেষ্টা করল, নখ দিয়ে মাটি খামছে ধরল, কিন্তু মাটির নিচ থেকে এক অদৃশ্য শক্তি তাকে হ্যাচকা টানে আরো গভীরে নিয়ে গেল, তার বুক পর্যন্ত মাটিতে দেবে গেল। সে অনুভব করল মাটির নিচে অসংখ্য ঠান্ডা পিচ্ছিল হাত তার শরীরকে খামছে ধরে আছে। তার হাড়গোড় মর্মর করে ভাঙার শব্দ হল, অসহ্য যন্ত্রণায় সে কুঁকিয়ে উঠল। শেষ মুহূর্তে সে আকাশের দিকে তাকাল, অমাবস্যার আকাশ, কিন্তু তার মনে হল আকাশের চাঁদটা কালো হয়ে গেছে। তার মনে হল আল্লাহর কথা, শেষ সময়ে মানুষের দম্ভ থাকে না। তার মুখ দিয়ে বের হল, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আমাকে বাঁচাও। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, তবার সময় শেষ হয়ে গেলে আর কাজ হয় না। তিন বোন অট্টহাসির সাথে লিফানের মাথাটা মাটির নিচে অদৃশ্য হয়ে গেল। কিছুক্ষণ পর লিফানকে ফিরে আসতে না দেখে হুজুর সেখানে যান এবং লিফানকে অজ্ঞান অবস্থায় মাটিতে প্রায় গেড়ে রাখা অবস্থায় সেখান থেকে উদ্ধার করেন। তাকে বাসায় নিয়ে আসা হয়। তার জ্ঞান ফিরলে সে হুজুরকে সবকিছু জানায়, কিন্তু এরপর তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো ওই জায়গাটা একটা নতুন গাছের চারা গজিয়েছে, যেখানে লিফানকে প্রায় ঘিরে রাখা অবস্থায় পাওয়া গিয়েছিল এক রাতের মধ্যেই। গাছটার পাতাগুলো কেমন যেন লাল টাইপের, আর তার গা থেকে অনবরত রক্তের মতো আঠালো কষ ছড়ছিল। হুজুর বললেন, এটা একটা অভিশপ্ত গাছ, এর কাছে কেউ যেও না। গ্রামের মানুষ ভয়ে আর কখনোই ওই গাছের কাছেও যায়নি। লিফানের বাবা মা ঢাকা থেকে এসে অনেক খোঁজাখুঁজি করলেন, কিন্তু তারা জানতেন না যে লিফান মারা গেছে। তারা যখন লিফানের খালার বাসায় গেলেন, তখন লিফানের খালা তাদেরকে সবকিছু খুলে বললেন। তারা কান্নায় ভেঙে পড়লেন। রহিমের খালা আজও বিলাপ করেন, তিনি এখনো মনে করেন লিফানের এই অবস্থার জন্য স্বয়ং তিনি দায়ী। তিনি যদি সেদিন লিফানকে আটকাতে পারতেন তাহলে হয়তো বা এমন কিছু হতো না। আর গ্রামের লোকেরা বলে অমাবস্যার রাতে কান পাতলে মাটির নিচ থেকে লিফানের গোঙানির শব্দ শোনা যায়, সে নাকি এখনো মাটির গভীরে ওই জিনদের হাতে বন্দী হয়ে নরক যন্ত্রণা ভোগ করছে, তার আর মুক্তি নেই। লিফানকে দাফন করার পরও বেশ কয়েকবার লিফানের কবরটা কেমন যেন ভাঙা অবস্থায় পাওয়া গিয়েছিল। মানুষজন পুনরায় যখন তার কবর আবার ঠিকঠাক করে, তারপর আবার দেখা যায় তার কবর ভাঙা। মনে হয় কোনো পশু বা হিংস্র কোনো জন্তু হয়তোবা তার কবর খুঁড়ে লাশ খাওয়ার চেষ্টা করেছিল। কিন্তু এই অদ্ভুত ব্যাপারটা শুধুমাত্র লিফানের কবরের মধ্যেই হতো, আশেপাশে নতুন আরো যত কবর ছিল কোনো কিছুর মধ্যেই এমন কোনো সমস্যা হতো না। এই ছিল ঘটনা। তো প্রিয় লিসেনার্স, আজকে মোটামুটি দুইটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে ঘটনা দুটি বেশ ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে জানাবেন, আর ভালো না লাগলেও জানাবেন। আপনাদের ফিডব্যাকের মাধ্যমেই আমরা আমাদের ঘটনাগুলো আরো উন্নত করতে পারব ইনশাআল্লাহ। আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থনা করে এবং আপনাদের সকলকে সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি সিফাত আলম, আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং ভূত.কম এর সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।
আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আজকের মতো ভূত.কম এর এই এপিসোডটি শেষ করতে হচ্ছে আমাদের। ফিরে আসবো আবারও খুব দ্রুত। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.কম এর সাথে থাকুন। আর আমাকে ইমেল পাঠাতে হলে আমার ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.bhoot.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমার কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমি পড়ে শোনাই। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।